আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য।
শান্ত থেকো বাপ, শান্ত থেকো, তোমাকে সাগালা করে দিও কথা।
মরার খাটটার উপর একটা ছাই রঙা বলয়ে তৈরি হতে থাকল, ক্রমশই সেটা খাট জুড়ে ছড়াতে লাগল, লম্বায় চওড়ায় বৃদ্ধি পেতে লাগল।
মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের আহার হিম ভয়ের গল্প কালপুরুষের অভিশাপ।
হলদে মোটা থাম, কিছু কিছু জায়গায় রং চটে গিয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই থামটা পড়ে ডান দিকে, সেদিক দিয়ে আবার তিনতলায় ওঠা সিঁড়ি। ওই সিঁড়িটা অন্ধকার, একতলা থেকে ওঠার সিঁড়িটাও অন্ধকার, কিন্তু দোতলার এই প্যাসেজটায় আলো আছে, উজ্জ্বল হলদে একটা আলো। পরিচিত নয় আলোটা, এমন আলো কোথায় দেখেছে বা আদৌ দেখেছে কিনা মনে করতে পারল না পরি। উজ্জ্বল অথচ মরা মরা, কারা যেন সব রয়েছে আশেপাশে, কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু পরি নড়তে পারছে না। পরিকে ওই থামের সাথে ঠেসে ধরেছে ও, চশমা ভেদ করে ওর দৃষ্টিটা পরির দিকে ঠিক এক্সরে আইজের মতো তাকিয়ে, যেন পরির ভিতরটাও পড়ে ফেলছে সব। ওর হাত দুটো ধরে আছে পরির হাত, চোখ এখনো চোখে স্থির। পরি কথা শেষ করার আগেই প্রলয়টা ঘটে গেল ওর ঠোঁট জোড়া পরির ঠোঁটে। কিন্তু একই কেমন একটা অস্বস্তি হচ্ছে যেন, হাত দিয়ে ঠেলে ওকে সরিয়ে দিল পরি। তারপর নিজের মুখের ভিতরের অস্বস্তির কারণটা বুঝতে সময় নিল। মুখের ভিতর কি এটা, তিনটে আঙুল দিয়ে মুখের ভিতর থেকে জিনিসটা বের করল পরি। এ তো জিভের টুকরো, ও নিজের নাকি? তাড়াতাড়ি হাত দিয়ে দেখে নিল, না, পরির জিভ অক্ষতই আছে। তাহলে ওর দিকে চোখ তুলে তাকাতে দেখল মিটি মিটি হাসছে, ঠোঁটের কোণে খুব সামান্য রক্তের দাগ। তার মানে ওর জিভের টুকরো এটা, যেটা পরির মুখের ভিতর চলে এসেছে। ওই ও যখন পরিকে চুমু খাচ্ছিল তখনই। এত জোরে কখন কামড়াল পরি? এবার কি হবে? ধুর, কি আবার হবে? হাতের পাতা থেকে ওর ওই জিভের টুকরোটা নিয়ে ফের নিজের মুখে চালান করে দিল পরি। বেশ আয়েশ করে চিবোতে লাগল, ঠিক যেন চিউইংগাম। কচমচ কচমচ কচমচ। ঝট করে ঘুমটা ভেঙে গেল পরির, সারা শরীর ঘামে ভিজে গেছে, পরনের টি শার্টটা গায়ের সাথে লেপটে গেছে, চুল ভিজে জবজবে, গলা শুকিয়ে কাঠ। বুক ধড়ফড় করছে। কি ভয়াবহ স্বপ্ন! এমন দুঃস্বপ্ন হয়, মানুষ দেখে এমন স্বপ্ন? উঠে বসল পরী। বেডসাইড টেবিলে রাখা জলের বোতলটা নিয়ে ঠকঠক করে জল খেল। ভাগ্যিস অ্যালার্মটা বেজেছিল, নয়তো আরো কি দেখত ভগবান জানে। ধাতস্থ হতে একটু সময় লাগল পরীর, তারপর বিছানা থেকে নামল ধীরে সুস্থে। টয়লেট যেতে হবে।
তোর অফিস নাই নাকি রে? না সঘোষিত ছুটি?
না যাবো, ডুব দিলে হবে না।
কি হয়েছে, শরীর খারাপ?
ঠিক আছে, তোর বেরোনো কখন?
এই তো বেরোবো, 11টার দিকে বেরোবো, দিয়ে সুস্থেই বেরোবো। প্রকাশক আসবে তবে তো।
ও তোর তো আজ মিটিং না ওখানে?
ইয়েস, পাণ্ডুলিপি সমেত মিটিং ম্যাডাম।
বেস্ট অফ লাক।
বলছিস উতরে যাবে?
কত কষ্ট করে লিখেছিস বলতো, কত পড়াশোনা করলি, কালও তো সারা রাত স্টাডিতেই কাটালি।
এই কি হয়েছে বলতো? মানে তুই ঠিক আছিস?
খানিক থমকাল পরি। নীলের চোখ থেকে চোখ সরিয়ে নিতে নিতে বলল,
আই এম ফাইন, যাই আমি রেডি হই, তুই ব্রেকফাস্ট কমপ্লিট কর।
তাড়াতাড়ি বেডরুমে গিয়ে দরজা বন্ধ করল পরি। নীলকে কি বলতো, ওই ভয়াবহ স্বপ্নটার কথা বলতো? আজকের দিনে বলা যায় এসব? কত ইম্পর্টেন্ট আজ দিনটা নীলের জন্য, কোনো মানে হয় না ওর দিনটা নষ্ট করার। ওয়ার্ড্রোব খুলে ট্রাউজার শার্ট বের করল পরি। ঝটপট রেডি হতে হবে, বেরোতে হবে বাড়ি থেকে, কাজে ডুবতে হবে, নয়তো ওই বিশ্রী জিনিসটা মাথা থেকে যাবে না। আচ্ছা, এমন বিদঘুটে স্বপ্ন কেন দেখল পরি, তাও প্রিয়াংশুকে নিয়ে? এতদিন যার সাথে কোনো যোগাযোগ নেই, যাকে নিয়ে কারোর সাথে কোনো আলোচনাই নেই, সোশ্যাল মিডিয়াতেও যে ব্লকড, তাকে নিয়ে এমন দীর্ঘ ছেদহীন স্বপ্ন, তাহলে কি সাবকনশিয়াসে কোথাও রয়েছে প্রিয়াংশু? কে জানে, পরি আর ভাবতে চায় না, ওকে নিয়ে আর এক মুহূর্তও ভাবতে চায় না। অতীত, তাও এক কালো পর্বের অতীত, কেন ভাবতে যাবে ওকে নিয়ে? আজ প্রয়োজনের চেয়ে একটু বেশি মেকআপ করল পরি, লিপস্টিক দিল টিপ রঙের। তারপর ঘর থেকে বেরিয়ে নীলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে।
চললাম রে, টাটা, এলাম।
ল্যাপটপটা খুলে শেষবারের মতো চোখ বুলিয়ে নিল নীল, মিলিয়ে নিল হাতে রাখা পাণ্ডুলিপির সাথে। ঠিক আছে সব, পরপর সুন্দরভাবে সাজানো আছে প্রিন্ট আউটগুলো। কাঁধের ঝোলায় পাণ্ডুলিপির ফাইলটা ভরে ল্যাপটপ অফ করল। ঘরের লাইট ফ্যান বন্ধ করে এগিয়ে গেল দরজার দিকে। এখনো বিশেষ গরম পড়েনি, অটোতেই যাওয়া ঠিক করল নীল। কি হবে খামোখা উবারে এক গাদা টাকা গুনে, এসি ছাড়া দিব্যি যাওয়া যায় এখন। সবুজ পাঞ্জাবি আর জিন্স পরেছে নীল, সচরাচর পাঞ্জাবি ফতুয়া কুর্তি এসবই পরেও, পছন্দ করে পড়তে। মাঝে মধ্যে পরীর আবদারে টি শার্ট শার্ট পরতে হয়। আচ্ছা, পরীর আজ কি হয়েছিল, কেমন যেন আনমনা দেখাল না ওকে, নাকি মনের ভুল? ভাবতে ভাবতেই একটা অটো দাঁড় করিয়ে তাতে উঠে বসল নীল। একটু টেনশন হচ্ছে, লেখাটা পছন্দ হবে তো? প্রাথমিকভাবে বিষয়বস্তু জানেন প্রকাশক, পড়েওছেন ওপর ওপর, আজ ফাইনাল লেখাটা দেবে নীল। প্রেতজনীর ওপর এই নন ফিকশন আর ফিকশনের মিশেল লেখাটা নামাতে প্রচুর খাটতে হয়েছে ওকে। বিভিন্ন লাইব্রেরি, পুরনো বইয়ের দোকান, ইন্টারনেট এসব তো আছেই। তার উপর বেশ কিছু সাধু, তান্ত্রিক, পূজারীদের সাথেও কথা বলেছে ও। বিষয়টা আসলে এমন যে এর বিশেষ ডেটা কোথাও লিখিত পাওয়া যায়নি, বরং অনেক বেশি সাহায্য পেয়েছে সে ওই মানুষগুলোর সাথে কথা বলে। কত অজানাই যে জানা হয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন ঘুরেছে এদিক ওদিক, শ্মশান থেকে মন্দির সব চষে ফেলেছে। কেউ কথা বলেছে, কেউ বলেনি, কেউ উৎসাহ নিয়ে কথা বলেছে, কেউ দুর্ব্যবহার করেছে। প্রায় এক বছরের সাধনার ফল এই লেখাটা, এই উপন্যাসটা। যদি প্রকাশকের পছন্দ হয়, যদি এটা বই হয়ে আসে, অবশ্যই সেসব মানুষদের ধন্যবাদ দিয়ে নাম উল্লেখ করবে নীল, বিশেষ করে বাগনানের ওই মানুষটার, তীর্থঙ্কর চৌধুরী, জ্ঞানের আধার মানুষটা। তেমনই অসীম ধৈর্য, ঘণ্টার পর ঘণ্টা নীলের প্রশ্নের উত্তর দিয়েছে, নিজে থেকে জানিয়েছে বহু তথ্য। কে বলবে নীলেরই প্রায় সমবয়সী তীর্থঙ্কর, বড় জোর বছর কয়েকের বড় হবে, এই বয়সেই এত জ্ঞান, শ্রদ্ধা হয় মানুষটাকে দেখলেই।
এখানে নামবেন তো?
অটোওয়ালার কথায় চমক ভাঙল নীলের, তাড়াতাড়ি নেমে এসে ভাড়া মিটিয়ে দিল।
হ্যাঁ, এখানে এখানে রেখে দিন, নিন টাকাটা।
খুচরোতে পাবেন দাদা?
আচ্ছা ঠিক আছে, নিন। আসবো স্যার।
আরে আপনারই অপেক্ষা করছিলাম, আসুন।
প্রকাশকের এসি ঘরে ঢুকেও হাতের পাতা ঘামছিল নীলের। টেনশন বুঝতে না দিয়ে ঝোলে থেকে ফাইলটা বের করে এগিয়ে দিল।
অবশেষে হল তবে। হ্যাঁ
ওই আর কি হল, এবার আপনি পড়লেই বোঝা যাবে কতখানি সফল।
মুখে কিছু বললেন না প্রকাশক, স্মিত হেসে ডুবে গেলেন পাণ্ডুলিপিতে। উঠতে ইচ্ছে করছে নীলের, দুটো ডানা থাকলে বেশ হতো, উড়ে উড়ে বাড়ি চলে যেতে পারত। এই রাস্তার জ্যাম, যানজট পরীর কাছে পৌঁছতে দেরি করিয়ে দিচ্ছে বড্ড। ফোন করবে করবে ভেবেও করেনি নীল, এত বড় খবরটা ফোনে কেউ দেয়? ধুর। উবারে বসেই ডিনারের অর্ডারটা করে দেবে ভাবলো একবার, পরক্ষণেই মনে হলো বাইরে গেলে কেমন হয়, সুখবরটা দিয়ে তারপর দুজনে বাইরে কোথাও নিভৃতে ডিনারটা সারবে। বেস্ট, এটাই বেস্ট। আরো ঘন্টা দেড়েক বাদে যখন নীল ওদের বাড়ি ঢুকল, তখন সন্ধে গড়িয়ে রাতের পথে। কলিং বেল টিপল, পুরী চলে আসে সাতটার মধ্যেই। দু সেকেন্ড, ফের বেল টিপল নীল। দশ হইছে না আর। কি করছে পুরী, টয়লেটে নাকি?
কি করছিলিস
এতবার বেল বাজাচ্ছিস কেন? উড়ে উড়ে আসবো নাকি?
দরজাটা খুলেই ঝামটে উঠল পুরী। নিমেষে মনটা খারাপ হল নীলের, পরক্ষণেই মনে হল হয়তো ওর অফিসে কোনো প্রবলেম হয়েছে, হয়তো শরীর ঠিক নেই, তাছাড়াও জানবেই বা কি করে।
এ কি রে, আলো জ্বালাসনি কেন? কি অন্ধকার সব।
ড্রয়িং, ডাইনিং, বারান্দার সব আলো জ্বেলে দিল নীল, তারপর বেডরুমের দিকে গেল পরীর পিছন পিছন, আর থমকে গেল। পুরো ঘরময় মোমবাতি জ্বলছে, ছোট ছোট মোমবাতি, পারফিউমড ক্যান্ডেলগুলোও জ্বলছে, মিষ্টি গোলাপের গন্ধ মম করছে ঘরময়। এসি চলছে হালকা, আর খুব আস্তে মিউজিক চলছে। চোখটা আরেকটু সয়ে যেতে নীল দেখল লাল ভেলভেটের একটা বেড কভার পেতেছে পুরী। এটাও খুব স্পেশাল দিনে পাতে, ভীষণ পছন্দের এটা দুজনেরই। কিন্তু আজ, তবে কি পুরি জানে সবটা? জানতে পেরেছে কোনোভাবে?
আঁকড়ে দাঁড়িয়ে রইলি কেন, যা গিয়ে চেঞ্জ কর।
পেছনে পুরীর গলা পেয়ে চমকে তাকালো নীল। ও যে বেডরুমে নেই খেয়াল করেনি এতক্ষণ। বলল,
আরে তুই কি করেছিস এসব, ফ্যান্টাস্টিক তো, কিন্তু জানলি কিভাবে? আমার সারপ্রাইজ প্ল্যানটে চপাট করলি তো। যাই হোক,
মুহূর্তের জন্য যেন একটু কুঁকড়ে গেল পুরি। তারপর বলল,
কি জানব, কি সারপ্রাইজ?
এই ম্যাকামি করিস না, তুই এমনি এমনি এসব ডেকোরেশন করেছিস নাকি?
আমি বুঝতে পারছি না কি।
তুই থাক তোর একটু নিয়ে, আমার মুখে শুনতে চাস তো? শোন তবে, আমার পাণ্ডুলিপি প্রকাশকের পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আলটিমেটলি ওটা বই হয়ে আসছে পড়ি, ভাবতে পারছিস? উফ, কি হচ্ছে আমার মনের ভিতর।
তো বইটা না, মিটিংটা তো আজই ছিল, বা ভেরি গুড নিউজ কঙ্গো, আমি বলেছিলাম না তোর লেখাটা জমে যাবে।
পরীর কথা শুনে নীলের মনে হল না যে ও নাটক করছে, সত্যি যেন ওর মনে ছিল না। তাহলে এই ঘর সাজানো,
তুই এরম করে কথা বলছিস কেন?
কফি খাবি তো?
বেড কভারটা তুলতে তুলতে পরি বলল,
না খাবো না। তুই ওটা তুলছিস কেন, থাক না ওটা।
না, এটা আমার কত প্রিয় জিনিস, আমি এটা কেন এইভাবে, আমি কেন, আমি এমনি এমনি কেন পেতে রাখবো? তুই জানিস না এটা আমি রাফিউজ করি না।
তাহলে পেতেছিলি?
উত্তর দিল না পরি, খানিক থামল বোধ হয় হাত, তারপর আবার হাত চালালো, ঝটপট তুলে ফেলে ভাঁজ করে ফেলল ওটা। মোমবাতিগুলোয় ফুঁ দিতে লাগলো পরপর, বড় লাইটটা জ্বেলে দিল ঘরের। নীল শুধু দাঁড়িয়ে দেখতে লাগলো, কি বলবে বুঝতে পারল না।
শোন, ডিনারটা আমরা বাইরে করে আসি চল, তোর পছন্দ মতো রেস্তোরাঁয়, রেডি হয়ে নে।
না নীল, আমার আজকে শরীরটা ভালো লাগছে না রে, আমি খুব টায়ার্ড, আজকে থাক, আমরা কাল সেলিব্রেট করব।
তোর কি শরীর খারাপ, কি হয়েছে বলতো? মেডিসিন নিয়েছিস?
নাথিং স্পেশাল, জাস্ট টায়ার্ড লাগছে আর কিছু না।
ও ফাইন, তুই রেস্ট নে তবে, ডিনার অর্ডার করে দি।
সেই ভালো।
কি খাবি বল, কন্টিনেন্টাল কিছু বলি?
না না না, তুই মাটন বল। হ্যাঁ, মাটন কষা।
মাটন কষা, ইয়ার্কি কেন আছিস?
কেন ইয়ার্কি মানার কি আছে, আমি যেটা খাবো আমি সেটা বলবো না? উফ, আজব তো।
সিরিয়াসলি তুই মাটন খাবি?
হ্যাঁ আমি মাটন খাবো, কেন, এতে আকাশ থেকে পড়বার কি আছে?
না সেটা না, তুই তো আসলে মাটন খাস না, তাই
খাই না, খাবো কেন, প্রবলেম?
রাগ করছিস কেন? আচ্ছা আমি অর্ডার করে দিচ্ছি, সাথে কি বলবো বল, পোলাও?
না, আমি ভাত বসিয়ে নিচ্ছি, আমি ভাত আর মাটন খাবো, তুই কি খাবি সেটা বলে দে।
ভীষণ অবাক হলেও আর কিছু বলল না নীল। দীর্ঘ তিন বছর ওরা আছে একসাথে, এক ছাদের তলায় তিন বছর হলেও বিয়ের আগের প্রেম পর্ব বছর দুয়েকের, খুব কম দিন নয়। এটুকু জানার জন্য যথেষ্ট, পরি মাটন একদম খায় না, যে কোনো রেডমিটেই ওর আপত্তি, শুধু চিকেন। এই নিয়ে কম হাসাহাসি করেনি নীল, মাটন ছাড়া জীবন বৃথা মার্কা কথাও বলেছে কত, কত সাধাসাধিও করেছে, কিন্তু পরি কখনো খায়নি। সেই মেয়েই হঠাৎ অর্ডারটা করে দিল নীল, তারপর স্নান করতে গেল। যতটা খুশি নিয়ে ফিরেছিল ততটা আর নেই, উচ্ছ্বাসটা মরে গেছে যেন। পরীর থেকে আরো কিছু রিয়্যাক্ট আশা করেছিল নীল, তাই হবে হয়তো। একটু ফ্রাইড রাইস নিবি? ঝরঝরে সাদা ভাত আর মাটন কষা মেখে মেখে খাচ্ছে পরী, খুব তৃপ্তি করে খাচ্ছে, দেখলেই বোঝা যায়। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছে পাশে। নেক্সট মান্থ বইটা প্রেসে যাবে বুঝলি।
আচ্ছা,
তার আগে হাজার কাজ, প্রুফ দেখা, প্রচ্ছদ। এই আমার ইচ্ছে প্রচ্ছদটা ডার্ক করবো বুঝলি, মানে দেখে যাতে গ্রাস শিশির করে, কি বলিস? ওকে কয়েকটা স্যাম্পল দেখাবো, বেশি দিস তো। তীর্থঙ্করদাকে স্পেশাল থ্যাঙ্কস দিয়ে বইটা উৎসর্গ করবো ভাবছি, লোকটা না থাকলে হতোই না আমার এই কাজ। কত জ্বালিয়েছি বল, দিন নেই রাত নেই হাসি মুখে উত্তর দিয়েছে লোকটা, কি অসম্ভব জ্ঞান। ঠিক হবে না, কি বলিস?
চেয়েও আর কথা বাড়াতে পারল না নীল, পরীর আগ্রহই নেই কোনো, এভাবে দায়সারা উত্তর দিচ্ছে। থুর, মনটাই খারাপ হয়ে গেল। গিটারে ঝংকার তুলেছে প্রিয়াংশু, সাদা লং স্কার্ট আর সাদা টপ পরা পরী ওর পাশে বসে, চোখ ভরা টলটরে জল ওর, মুখটা ঘুরিয়ে রেখেছে, কিছুতেই কান্নাকাটি দেখাবে না প্রিয়াংশুকে। কেন দেখাবে? ও কি বোঝে ওর অভিমান, বোঝে ওর খারাপ লাগা? তাহলে কেন নিজেকে বোঝাবে ও? তাড়াতাড়ি ব্যাগটা কাঁধে নিল পরে, কিছু বলার আগেই বেরিয়ে যেতে হবে।
আমি
কিসের ভাই, ক্লাস করবি না?
না, আমার কাজ আছে।
ক্লাসও তো আছে, তোর ইম্পর্টেন্ট ক্লাস,
তুই কর, তোর থেকে নোটস নিয়ে নেব।
খুব মজা না? এই চুপ করবো সেখানে?
না প্লিজ, আমাকে যেতে দে, বলছি তো আমার কাজ আছে।
কোনো কাজ নেই তোর, আমি জানি তুই পালাচ্ছিস।
পালাবো কেন?
কারণ তুই কাঁদছিস আর সেটা আমাকে দেখাতে চাস না, কি ঠিক বললাম তো?
জানি না, ছাড় আমাকে।
তুই এত বোকা কেন পড়ি? সবে তো তুই এত সিরিয়াস হয়ে যাস, তো আজ তোর নিজের জায়গাটা তুই জানিস না?
না, আমি তোর মতো ভাবতে পারি না প্রিয়াংশু, আমি তোর মতো ভাবতে পারি না। তুই হাজারটা মেনে হ্যাঁ হ্যাঁ করবি সবসময়, আমি নিতে পারি না।
প্রিয়াংশু ঠিক কথা কয়। আচ্ছা, এতক্ষণ যে গাইলাম কার জন্য গাইলাম বল?
তোর সবকিছু মেয়ে পটানোর জন্য, তোর তোর এই চোখে চশমা, তোর গিটার, তোর হালকা দাড়ি, এইসব দেখলে মেয়ে পটে যায়। তোকে কষ্ট করে গান না গাইলেও চলে।
আমি কাউকে পটাতে গাইনি, গাইও না। এটা তো এটা তোর জন্য গাইলাম, তোর জন্য লিখলাম, কম্পোজ করলাম, তুই শুনলি না?
আমার জন্য লিখেছিস? সত্যি?
না তো কি,
আবার গাতে হলে?
না।
কেন না?
বললাম তো না, থাক
প্লিজ, গানা
থাক, ছাড় না
প্লিজ।
ঠিক আছে, গাইছি, ভালো করে কথাগুলো শোন, ঠিক আছে? দেখ, বুঝতে পারবি মানে আমি যে তোকে নিয়ে গানটা লিখেছি, শুনলে বুঝতে পারবি, ঠিক আছে? তাই হ্যাঁ,
খুনে কন্যে রে কন্যে 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 রে কন্যে।
অদ্ভুত প্রশান্তির হাসি পরীর মুখে, চারপাশ দেখে নিয়ে চট করে প্রিয়াংশুর গালে একটা চুমু খেয়ে ফেলল। পরক্ষণেই লজ্জা পেয়ে গেল।
কুন্নেরে তোর দুঃখ জল দুর্ভাবনায় টল মন, অবুঝ তোর দুঃখ জল বাষ্প হবে রে বাষ্প হবে রে।
কলেজের প্রথম দিন থেকেই বোধহয় দুজনে দুজনের প্রেমে পড়েছিল ওরা। প্রপোজটা করে ফ্রেশার্সের দিন। হলুদ একটা শাড়িতে পরীকে দেখে মাথা ঘুরে গিয়েছিল প্রিয়াংশুর।
বল কোন পাহাড়ে ঘর।
দুজনের সেম অনার্স পেপার হলেও ক্লাস বেশি হয়নি তখনও, কেবল চোখে চোখ পড়ত দুজনের। প্রিয়াংশু যথেষ্ট সুপুরুষ তখনই, ফর্সা টকটকে রং, লম্বাই বলা চলে, হালকা দাড়ি আর চশমা। ওকে ঘিরে মেয়েদের গুজুর গুজুর চলত। পলি জানত সেটা, কিন্তু নিজের পছন্দটা জানায়নি কাউকে, এই ভয়ে যদি প্রত্যাখ্যান করে। খুব স্মার্টলি প্রপোজ করে প্রিয়াংশু, পরিও সময় নেয়নি উত্তর দিতে। সেই থেকেই চলছে ওদের প্রেম পর্ব। পুরো কলেজ জানে মিষ্টি কাপল ওরা। কিন্তু সমস্যা হল প্রিয়াংশুর ফিমেল ফ্যান ফলোয়ার্স যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে। এখন ওরা থার্ড ইয়ার, জুনিয়র থেকে সিনিয়র সবাই যেন ছেঁকে থাকে ওকে। কখনো কখনো পরি এগুলো নিতে পারে না। ওর মনে হয় প্রিয়াংশু এগুলো প্রশ্রয় দেয়, এনজয় করে, এই নিয়ে খিটিমিটিও হয়। কিন্তু পরি এটাও জানে ভালো প্রিয়াংশু পরীকেই বাসে, শুধু পরীকেই।
সেই নিষেধ ঠিক কোনদিন বাষ্প হবে রে বাষ্প হবে রে। না, এ চোখে জল মানায় না, বাষ্প যদি হতেই হয় তবে আমি হব।
মরমে যেন মরে যাচ্ছে পরি, দিশেহারা লাগছে। সর্বোপরি বিষয়টা বুঝতেও পারছে না পুরোটা। কি হলো এটা, আদৌ হলো? নীলের জীবনের এত ইম্পর্টেন্ট একটা দিনে সে কিনা নির্লিপ্ত রইল? এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছিল দুজন। কিন্তু অবশেষে যখন এলো তখন পরি উচ্ছ্বাসহীন হয়ে রইল। বিছানায় চুপচাপ শুয়ে আছে পরি, দেওয়ালের দিকে মুখ করে। মনটা ভালো নেই, নাইট বাল্বটা জেলে শুয়ে পড়েছে তাড়াতাড়ি। কাল নীলকে সারপ্রাইজ দিতে হবে কিছু, বেচারা কষ্ট পেয়েছে আজ।
কি রে ঘুমে পড়লি?
বিছানায় উঠতে উঠতে বলল নীল। ও কখন ঘরে ঢুকেছে টের পায়নি পরি।
কি মেখেছিস গায়ে?
কি মেখেছি মানে, স্নান করলাম তো সাবান মেখে, আর ডিও যেটা ইউজ করি সেটাই।
বিচ্ছিরি পচা গন্ধ আসছে বাবা, গাগুলি হচ্ছে।
কই আমি তো পাচ্ছি না, ইঁদুর টিদুর মরেনি তো? দাঁড়াতে।
লাইট জেলে ভালো করে সব দেখল নীল, কোথাও কিছু নেই।
হাওয়ায় ভেসে এসেছিল হয়তো, দাঁড়া রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছি।
সব কাজ মিটিয়ে লাইট অফ করে যখন বিছানায় উঠল নীল, তখন আরো 15 মিনিট কেটে গেছে। পরীর মাথায় হাত বুলোতে লাগল, তারপর স্পর্শটা বদলে যেতে লাগল, যেটা ওদের চেনা খেলা, পরীর গা ঘেঁষে এগিয়ে এলো নীল। তারপর ওর হাতটা ধরে নিজের হাতের মধ্যে নিল। কানের কাছে সবে মুখটা এনেছে, সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল পরী। মেজাজ হারাতে গিয়েও সামলে নিল নীল। কেটে কেটে বলল,
তোকে একটা স্লিপিং পিল দেব, তোর ঘুমের দরকার, তুই স্ট্রেসে আছিস।
না না না, আমি ঠিক আছি, আমি আমি এমনিতেই ঘুমোতে পারবো। তুই আমার স্থিতি যা, তুই 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 ঘুমো, তুই ঘুমো, তোর মতো ঘুম, তাড়াতাড়ি আমার কাছে।
বলার প্রায় পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল পরী। নীলের চোখেও যেন রাজ্যের ঘুম এসে জড়ো হল, ভারী হয়ে এলো চোখের পাতা। এই নিয়ে চার নম্বর কফি চলছে। অফিসে আসা ইস্তক এমন হাই উঠছে আর ঘুম ঘুম ভাব হচ্ছে যে কফির পর কফি খাচ্ছে পরী। স্ট্রং কফি, তাতেও বিশেষ সুরাহা হচ্ছে কই। কাল রাতে ঘুম হয়নি এমনটা নয়, যথেষ্ট ভালো ঘুমিয়েছে বাকি দিনের মতোই। তাহলে ভাবতে ভাবতে আবার একটা হাই তুললো পরী। ল্যাপটপ বন্ধ করল, আর পারা যাচ্ছে না, একটু রেস্ট নেওয়া যাক। নিজের টেবিল ছেড়ে উঠে বাইরে এলো পরী। চারতলার এই স্মোকিং জোন থেকে বাইরেটা দিব্যি দেখা যায়। কি মনে হতে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকলো পরী। একবার কি দেখবে, দোলাচলে ভুগছে কদিন ধরেই, কিন্তু কি যে এক অমোঘ আকর্ষণ অনুভব করছে, নিজেরই অবাক লাগছে। সেই স্বপ্নটা দেখার পর থেকেই এমনটা হচ্ছে। ঘন ঘন মনে পড়ছে প্রিয়াংশুর কথা। কমন বন্ধু বান্ধব আছে কিছু, কিন্তু তাদেরকে ওই বিষয়ে জিজ্ঞেস করতে চাইনিও, কাউকে জানাতেও চাইনি কিছু। কবেই সব চুকে বুকে গেছে, সবাই জানে পরী সুখী নীলের সাথে, আর আসলেই ওরা সুখী। সেখানে খামোখা কেন অন্যকে কিছু ভাবার সুযোগও দেবে পরী? ভাবতে ভাবতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টের ব্লক লিস্টে গেল। সেখানে জলজল করছে প্রিয়াংশু সরকারের নাম। বুক থুকপুক নিয়ে আনব্লক করল প্রোফাইলটা। ডিপিতে কালো সানগ্লাস, সোয়েটার পরা, কোথাও বেড়াতে গিয়ে বোধহয়। স্ক্রল করতে লাগলো প্রোফাইলটা। কয়েকটা প্রোফাইল পিক আর কাভার ফটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। প্রাইভেট করে নাকি প্রোফাইলটা? ডিপিগুলোই বারবার দেখতে লাগলো পরী। খুব কম অ্যাক্টিভ বোধহয় ফেসবুকে। বছর দু বছর বাদে বাদে ছবিগুলো বদলেছে। শেষ ডিপিটাও প্রায় বছরখানেক আগের। পুরনো ডিপিগুলোই বারবার দেখতে লাগলো পরী। ওর তুলে দেওয়া একটা ছবিও আছে, ওর বিয়ের পর সেট করা ওটা। ওদের প্রেম পর্ব চলাকালীন ছবিও আছে দুটো। একটা কাভার ফটোয় দুটো পায়ের ছবি, যেখানে শুধু দুটো পায়ের ছায়া দেখা যাচ্ছে। ওরা দুজন পুরুলিয়া গিয়েছিল সেবার, সেখানে গাঁক গাঁক রোদে দাঁড়িয়ে এই ছবিটা তোলা। আইডিয়াটা প্রিয়াংশুরই ছিল, ভালো ছবিও তুলতো। তুলতো কেন, তোলেও হয়তো এখনো। এই ছবিটাও ডিলিট করেনি প্রিয়াংশু, এটা কভার ফটো করে রেখেছিল। শেষ কভার ফটো চেঞ্জ করে এটাই সেট করেছে, তাও সে বছর দুয়েক আগের। পরী তো সব ডিলিট করে দিয়েছে, কিচ্ছু রাখেনি, কোনো স্মৃতি রাখেনি কোথাও। এমনকি প্রিয়াংশুর করা কমেন্টও ধরে ধরে ডিলিট করেছিল। ও কেন করেনি, কি করে ও এখন? বিয়ে থা করেছে, মিউজিক নিয়েই এগোলো, নাকি চাকরি করছে কোথাও? আউটেও তো কিছু লেখা নেই, আগেও ছিল না অবশ্য, এত গোছুনি প্রিয়াংশু কোনো কালেই ছিল না। জীবনটাই অগোছালো করে ফেলেছিল, সেখানে ফেসবুক অ্যাকাউন্ট গুছিয়ে সাজাবে এটা সম্ভব? ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল, নীল। পুরীর মনে পড়ল আজ নীলকে একবারও ফোন করা হয়নি, রোজ অফিসে পৌঁছে ফোন করে, আজ বেমালুম ভুলে মেরেছে।
হ্যালো, হ্যাঁ বল, খুব কাজে চাপ রে?
হ্যাঁ বুঝেছি, সেজন্য একটা ফোন নেই, মেসেজ নেই। খেয়েছিস তো কিছু?
হ্যাঁ আমি কফি খেয়েছি।
ঠিক আছে, লাঞ্চ করে নিস সময় মতো, কাজের চাপে খেতে ভুলে যাওয়া তোর অভ্যেস।
না ঠিক আছে, আমি খেয়ে নেবো। তুই কোথায় এখন?
ওরে তুই সব ভুলে যাচ্ছিস আজকাল, বললাম না তীর্থঙ্করদের ওখানে যাওয়া আছে, সেখানেই যাচ্ছি। ফোন দেবে?
ও হ্যাঁ হ্যাঁ বলেছিলি। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ
তুই ফিরবি কখন?
আমি যেরকম ফিরি আমি ওই 7টার দিকে ফিরবো, আমার পেন্ডিং কাজ আছে, ওগুলো যতটা পারবো সেরে ফেলবো। এই যাই রে নীল, টাটা। হ্যাঁ অনেকক্ষণ হলো ফেসবুক খুলে বসে আছি, বস দেখলে ঝড়ন খাবো, বাই।
নীল কিছু বলার আগেই ফোন কেটে দিল পরি, লগ আউট করলো ফেসবুক থেকে। এবার কাজে ফেরা দরকার।
আমার বুকে উথাল পাথাল ঝড়, দেখ না উথাল পাথাল ঝড়, আমার বুকে উথাল পাথাল ঝড়, দেখ না উথাল পাথাল ঝড়, আমাকে নিচরে তুই কুড়িয়ে কৃষ্ণা খাও খা কুড়িয়ে কৃষ্ণারে তুই খাও খা।
ছেড়ে দে, যেতে দে, কে বলেছে তোকে থাকতে আমার সঙ্গে?
মানে
আমি বেঁধে রেখেছি তোকে, চলে যা।
বেঁধেই তো রেখেছিস
তোকে, আমি বেঁধে রেখেছি, আমার সাধ্যই আছে। তুই হলি মুক্ত বিহঙ্গ, ডালে ডালে বসবি।
আর সেই এক কথা, আর সেই এক কথা, এত অবুঝলে চলে বল? বুঝতে পারিস মানে আমার জগৎটা আর পাঁচজনের চেয়ে একটু একটু ভালো আলাদা না? মানে গিটার, গান, শো, ব্যান্ড, এগুলো তো বুঝতে হবে তোকে।
আলাদা বলে তুই বেলেল্লা পানা করবি আর আমাকে এটা বুঝতে হবে?
শাট আপ, এর কি ভাষা? আড়াই বছর আমার সাথে রয়েছি, এখন তুই এত ইনসিকিউর কেন? কেন কেন?
কারণ আমি খুব সাধারণ, আমি তোর মতো অসাধারণ নই, আমি জাস্ট সহ্য করতে পারি না, আমি পারি না, তো চারপাশে এত মেয়েদের ভিড় আমি সহ্য করতে পারি না।
আমাকে তোর কোনো জায়গা নিচ্ছে নাকি আমি কাউকে জায়গা করে?
আমি বুঝি না, আমি বুঝি না, আমি আমি পারছি না, আমি সব নিতে।
পড়ি কেউ আমার গান পছন্দ করলে আমি কি করবো বলতো? মানে গাইতে বললে গাইবো না, প্রশংসা করলে শুনবো না?
আমি জানি না, আমি জানি না, তুই তোর বাড়িতে আমার কথা বল, আমার কথা বল।
হ্যাঁ এখন?
হ্যাঁ
মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি আমাদের, এখন কি করে বলবো বাড়িতে? কটা বছর সময় দে।
কেন কেন তোর বলতে অসুবিধাটা কোথায়? আমি তো এখন বিয়ে করব এটা বলছি না।
হ্যাঁ তো শুধু শুধু এখন বলে লাভটা কি? খামোখা এক গাদা প্রশ্ন, চাপ, বাবা কিন্তু জানিস মানে।
বুঝেছি বুঝেছি,
এমনি মিউজিক নিয়ে ক্যারিয়ার করবো এতে এত আপত্তি, 3 বছর সময় দিয়েছে, তার মধ্যে দাঁড়াতে না পারলে বাবার ফর্মে ঢুকতে হবে সেখানে আমাকে, এর মধ্যে তোর কথা।
থাম থাম, আমি সবটা বুঝেছি, আমি বুঝেছি, বলবি না তুই। আসলে কি বলতো, আসলে তুই কমিটমেন্টটা দিবি না,
পাগলি একটা, বাড়িতে বলে তোকে কমিটমেন্ট দিতে হবে? মানে তোর প্রতি আমি কমিটেড নই বলছিস, সেই সেই প্রথম দিন থেকেই তো আমি কমিটেড করি।
আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি তুই বলছিস, তুই বলবি ব্যাস, তুই শুধু বলবি ব্যাস।
ঠিক আছে, শান্ত শান্ত, বলবো
বলবি।
হ্যাঁ কিন্তু তার আগে ফাইনাল পরীক্ষাটা হোক, তারপর বলি। ঠিক আছে,
ঠিক আছে।
আমার পাগলি বুড়ি একটা। পরীকে নিজের বুকে জড়িয়ে ধরল প্রিয়াংশু। পরীও নিশ্চিন্ত বোধ করল, ঠিক যেন মহিরুহ। সাড়ে সাতটার দিকে বাড়ি ফিরল পরী। নীল এখনো ফেরেনি। দরজা খুলে ভিতরে ঢুকে আলো জ্বেলে দিল। খুব টায়ার্ড লাগছে, স্নান করতে হবে। বেডরুমে চেঞ্জ করে এসে স্নানে ঢুকল পরী। শাওয়ারটা চালিয়ে দিতেই সারাদিনের শ্রান্তি ধুয়ে গেল। শ্যাম্পু, শাওয়ার জেল, বডি স্ক্রাব ঘষে স্নান সেরে বাথরাব পরে যখন বেরোল পরী, প্রায় ঘণ্টাখানেক পার হয়েছে। বেডরুমে ঢুকে ছোট সবুজ আলোটা জ্বালালো। মাথা থেকে টাওয়ালটা সবে খুলেছে, হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরল নীল।
কখন এসেছিস তুই? দেখেছ কি করছি? হাঁটতে মেরে বসেছিল এখানে।
উত্তর দিল না নীল। পরীকেও আর কিছু বলার সুযোগ দিল না। বাধা দেওয়ার একটু চেষ্টা করল পরী, কিন্তু ওর মুখ হাত দিয়ে চেপে কথা বন্ধ করে দিল নীল। আধ ঘন্টা বাদে উদ্দামতা কাটানোর পর তৃপ্তির ক্লান্তিতে হাঁফাচ্ছে পরী। ওর পাশেই শুয়ে নীল ওর ভিজে শ্যাম্পু করা চুলে হাত বোলাচ্ছে। আরামে ঘুম এসে যাচ্ছিল পরীর। সারাদিনের ক্লান্তি, এই উদ্দামতা, তারপর এহেন যত্নে ঘুম আসাটাই স্বাভাবিক। চোখ বুঝে এলো পরীর। নিজের ডান হাতটা নীলের গায়ে আলতোভাবে ফেলে রাখল।
কিরে ঘুমোচ্ছিস কেন অসময়?
চোখের উপর তীব্র লাইটের আলোয় ঘুম ভেঙে গেল পরীর। ঘুম ভাঙলেও উঠতে ইচ্ছে করল না।
আলোটা নেভা, স্নানে যা না, খাবারটা গরম কর প্লিজ।
উত্তর দিল না নীল। লাইট অফ করল না। অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। বিছানা বিধ্বস্ত, বিধ্বস্ত পরিও, এলোমেলো পোশাক, মেঝেতে পড়ে টাওয়েল, বালিশ দুটো মেঝেতে। কি বলবে বুঝতে পারল না নীল। কি করেছে পরি, কি বলবে ও? এমন স্বাভাবিক স্বরে কথা বলছে কিভাবে ও? ও কি বুঝছে না যে নীলের চোখে সবটা ধরা পড়ছে? নীল কি অন্ধ?
আরে ফ্রিজে চিকেন আছে, ভাত আছে, গরম কর না, মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে নে, আমি তারপর আসছি।
লজ্জা করছে না কথাগুলো বলতে? আমাকে তুই খাবার গরম করতে বলছিস?
এবার পুরোপুরি চোখ মেলে তাকালো পরি। সামনে দাঁড়িয়ে নীল, পাঞ্জাবি জিন্স পরে।
কি বললি? আমি বুঝলাম না।
আমিও বুঝছি না, তুই এতটা বেহায়া হলি।
ইয়ার কি মানিস না নীল, আমার খিদে পেয়েছে কিন্তু।
ইয়ার কি আমি মারছি?
কি দাবি তোর? আমাকে গরম করতে হবে খাবারটা, তাই তো এত ঢং করার কি আছে, বললেই হয়।
বলতে বলতে উঠে বসলো পরি। অবিন্যস্ত বাথরাব বাঁধতে বাঁধতে বলল,
ঠান্ডা লেগেছে বাবা, এতক্ষণ ভেজেটা গায়ে রইল,
নির্লজ্জতার একটা লিমিট আছে, তুই সেটা ক্রস করে গেলি আজকে। আমার কদিন থেকে একটু অন্যরকম লাগছিল তোকে, কিন্তু এতখানি ভাবতে পারি।
তুই ভুলভাল বুঝছিস বলতো?
ভুলভাল তুই কি বোঝাতে চাইছিস? তুই নর্মাল বিহেভ করবি আর আমি কিছুই বুঝবো না।
কি বুঝবি না?
এটা বুঝবো না যদি তুই কারোর সাথে শুয়েছিলিস এখানে একটু আগে।
আমি
অস্বীকার করছিস কর, কিন্তু তোর এই চেহারা তোর এই বিছানা এগুলো অস্বীকার করতে পারবি? একটু সাবধান হতে হতো তোকে পড়ি, ভেবেছিলি আমার ফিরতে আরো রাত হবে। কে কে তুই? সেই প্রেমিকটিকে
বলছিস? নীল কি মানে আরো ম্যাড?
শট আপ বিচ, তুই লজ্জা করছে না?
বলতে চাইছিস বলতো? কেন মিথ্যে নাটক করছিস? কি কি চাইছিস তুই?
মিথ্যে নাটক? নাটক আমি করছি?
হ্যাঁ তুই করছিস। এই সমস্ত কথা বলে তুই আমাকে ফাঁসাতে চাইছিস,
এখন ধরা পড়ে আমার নামে দোষ চাপাচ্ছিস। নোংরা মেয়ে কোথাকার!
নীল
তুই কার সাথে শুয়েছিলিস?
চায়ের কাপটা নিয়ে ল্যাপটপ খুলে বসল নীল। আকাশ মেঘলা, বৃষ্টি আসবে হয়তো। এত ভোরে সচরাচর কাজে বসে না নীল, কিন্তু আজকের ব্যাপার আলাদা। কাল সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি, এক কথা কেবল মাথার মধ্যে পাক খেয়েছে। যতবার মন থেকে সরানোর চেষ্টা করেছে ততবার ওই দৃশ্যগুলোই ঘুরে ঘুরে আসছিল। ওই এলোমেলো বিছানা, এলোমেলো পরি, সারা রাতে কটা সিগারেট শেষ করেছে মনেও নেই নীলের। পাশের ঘরে পরি ঘুমিয়েছে কিনা তাও জানে না নীল। আজ ভোরের আলো ফুটতেই বসেছে কাজ নিয়ে, লেখার মধ্যে নিজেকে ডুবিয়ে না ফেললে শান্তি নেই, কিন্তু ডুবতে পারছে কই? পরির সাথে এতদিনের সম্পর্ক ঘুরে ফিরে সিনেমার মতো মাথায় আসছে। কখনো কোনোদিন মনে হয়নি ওকে নিয়ে পরির কোনো বড়সড় সমস্যা আছে। মাঝখানে তৃতীয় কাউকে এনে ফেলার মতো পরিস্থিতি হবে কখনো ভাবতেই পারছে না নীল। ঠিক কি হয়েছিল কালকে? কে পরির প্রেমিক? কখন এসেছিল? আচ্ছা যদি সে এসেও থাকে, তারপরেও কেন পরি সাবধান হল না? পরি তো জানে নীল বাড়ি ফিরবে ওই সময়, ইচ্ছে করে ওভাবে কেন শুয়েছিল? তাছাড়া ওর কথাবার্তা আচরণ দেখে কি একবারের জন্য মনে হয়নি যে ও মিথ্যে বলছে না? তবে সব ঘেঁটে যাচ্ছে নীলের, কোথাও ভুল হচ্ছে না তো? বিরাট ভুল বোঝাবুঝি, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে না তো? নীল যে বড্ড ভালোবাসে পরিকে, পরিও তো বাসে, তাহলে কি করা উচিত এখন? কথা বলবে একবার পরির সাথে? কাল রাতে ওরকম বিশ্রী ঝগড়ার পরে মুখও দেখেনি নীল। মেয়েটা রাতে কিছু খেয়েছিল কিনা কে জানে? আলসার আছে ওর, খালি পেটে বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে। জানলা দিয়ে বাইরে তাকালো নীল। ভোর কেটে সকাল হতে দেরি আছে এখনো। বুকটা হঠাৎ হু হু করে উঠল। চেয়ার ছেড়ে উঠে বেডরুমের দিকে গেল নীল। দরজা ভেজানো, ঘুমোচ্ছে বোধহয় মেয়েটা। ডাকবে কিনা ভাবতে ভাবতেই কানে যেন কেউ গরম শীষে ঢেলে দিল নীলের। প্রবল শীতকালের শব্দ আসছে ভিতর থেকে, সাথে যেন একটু কষ্টও আছে। গলাটা পরির, পা যেন জমে গেছে নীলের। ঘরে ঢুকবে, ঢুকে কি দেখবে ভাবতে ভাবতেই দরজাটা হাট করে খুলে দিল নীল। আর খুলতেই ছপ করে এক রাশ কালো ধোঁয়া ওর শরীরের উপর দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল। ঝাঁঝালো পোড়া গন্ধযুক্ত ধোঁয়াটা কিছুক্ষণের জন্য স্থবির করে দিল নীলকে। চোখ দুটো জ্বলছে, নাক জ্বলছে, প্রবল কাশির দমক উঠে এলো। দেওয়াল ধরে কাশতে কাশতে যখন প্রায় বেঁকে গেছে নীল, তখনই শুনল পরীর গলা,
তুই তুই ফিরে এসেছিস আমার কাছে, বেরিয়ে যা।
চোখ মুছে তাকাতে দেখল বিছানায় উঠে বসেছে পরী, বিধ্বস্ত দেখাচ্ছে, ঠোঁটের পাশে গালে কালচে দাগ স্পষ্ট, দূর থেকেও স্পষ্ট। কি বলবে বুঝতে পারল না নীল, কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, ভীষণ রকমের গণ্ডগোল। খুব খারাপ কিছু হচ্ছে তাদের জীবনে, কি করবে নীল? তীর্থঙ্কর তাকে জানাবে। হঠাৎ কেন যে ওই নামটাই মাথায় এলো। অফিস যায়নি পরি, জর্জর ভাব শরীরে, ব্যথা সর্বাঙ্গে, ট্যাবলেট খেয়ে চুপ করে শুয়ে আছে বিছানায়। নীল ব্রেকফাস্ট নিয়ে এসেছিল, কিন্তু সেটা সে ছুঁয়েও দেখেনি। তারপর দুপুরের দিকে খিদে পেতে উঠেছিল কষ্ট করে। নীল ছিল না তখন বাড়িতে। কিচেনে গিয়ে দেখল ভাত মাছের ঝোল রাঁধাই আছে। স্নান করতে ইচ্ছে করল না, কাঁপুনি দিচ্ছিল যেন। একটু মাছের ঝোল ভাত নিয়ে টেবিলে বসলেও খেতে পারল না একদম। একতলা মুখে দিতেই বমি পেয়ে গেল, বিশ্রী আষ্টে গন্ধ লাগছে। আবার বিছানায় গিয়ে গড়িয়ে পড়ল পরি, ফোনটা হাতে নিল আবার। আজ সারা দিন ধরে প্রিয়াংশুর ফেসবুক প্রোফাইল ঘেঁটে যাচ্ছে, বারবার একই জিনিস বারবার দেখছে। পিয়ালিকে কি একটা ফোন করবে, ওদের কমন ফ্রেন্ড পিয়ালি, যোগাযোগ নেই বিশেষ, তবে পরীর ফেসবুকে রয়েছে, ওই টুকটাক লাইক, ব্যাস, কথাবার্তা হয় না। পিয়ালিও এখন ঘোর সংসারী। দোনামোনা করতে করতে মেসেঞ্জারে গিয়ে কল করেই ফেলল পরি, চুম্বকের মতো টানতে শুরু করেছে যেন প্রিয়াংশু। ওর খবর জানতেই হবে।
বাবা, এই স্বপ্ন দেখছি না তো, তুই সত্যি তুই ফোন করেছিস?
সত্যি করেছি। আছিস কেমন বল?
ভালো। তুই? যদিও ফেসবুকে সবই দেখি, যাই বল, নীলদা কিন্তু খুব ভালো ছেলে। তা কোনো স্পেশাল খবরটাও আছে নাকি রে?
না না, তেমন কিছু নেই। শোন না, একটা কথা ছিল, প্রিয়াংশুর কি খবর রে, কোথায় আছে আজকাল কিছু জানিস, কি করে?
জানি না, তো নিজে থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। বন্ধুদের মধ্যে তো কাউকে সোশ্যাল মিডিয়া অ্যাড করেনি, কারোর সাথে কোনো কথাবার্তাও বলতো না। তুই ওকে ছাড়লি, আর তারপর থেকেই তো বন্ধুদের থেকে নিজেকে কুটিয়ে নিল।
আমি ছাড়িনি পিয়ালি, ও বাধ্য করেছিল ছাড়তে, তুই জানিস না?
জানি, যতখানি দেখেছি জানি। ওর জীবনযাপন আর পাঁচটা সাধারণ ছেলের মতো ছিল না, শিল্পী মানুষ, তাই আবার ওরকম হ্যান্ডসাম। কিন্তু ভালো কিন্তু তোকেই বাসত পড়ি।
কি জানি কি ভালোবাসত, আমার তো সন্দেহ হয়, ভালোবাসলে ঠিকঠাক কেরিয়ার সেট করতো নিজে। নীলের সাথে প্রিয়াংশুর তুলনা চলে না, নীল খুব সংসারী, খুব কেয়ারিং একটা মানুষ, বোহেমিয়ান নয় ওর মতো।
বুঝলাম, কিন্তু আজ হঠাৎ এত কাল বাদে সেই বোহেমিয়ানের খোঁজ কেন?
কেন খোঁজ সেটা তো নিজেও জানে না পরি, উত্তর কি দেবে?
এমনি শোনাম, আর কারো থেকে ওর খবর পাওয়া যাবে?
না বোধ হয়, ও আমাদের গ্রুপের কারোর সাথেই কন্ট্যাক্টে নেই। তবে হ্যাঁ, ওর পুরনো নাম্বারটায় একবার ট্রাই করতে পারিস, যদি না চেঞ্জ করে থাকে।
আছে তোর কাছে?
তোর কাছে নেই?
ডিলিট করে দিয়েছিলাম।
আমার কাছে আছে, তোকে পাঠিয়ে দিচ্ছি, দেখ যদি পাস। তবে পুরনো কবর খুঁড়ে কোনো লাভ নেই বলি, কেন আবার ওসব নিয়ে পড়লি বলতো? আচ্ছা তুই ম্যারিড লাইফে হ্যাপি তো?
অফকোর্স হ্যাপি, তুই যে ভাবছিস তা নয়, চিন্তা করিস না। পেলি কাউকে বলিস না প্লিজ।
ফোন রাখার 10 মিনিটের মাথায় পিয়ালি মেসেজ করে প্রিয়াংশুর মোবাইল নাম্বারটা পাঠাল। বুকটা কেঁপে উঠল যেন পরীর। শেষ বিকেলের মরা আলো, নিঝুম মাঠ, চারপাশ ফাঁকা, এমন সব অদ্ভুত জায়গাতেই দেখা করত ওরা কলেজের বাইরে। সব প্রিয়াংশুর আবিষ্কার। থমথমে মুখে বসে আছে পরী, চোখ দুটো ভিজে ভিজে।
যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে বলে না না না। ও যে মনে
তোর এতটুকু কষ্ট নেই তাই না রে?
হলি বাকি তুই থাকবি?
রাখতে জানতে হয় প্রিয়াংশু, অবহেলায় কিছু থাকে না।
অবহেলা পুরি, তুই আর যা কিছু বল আমাকে অবহেলার দোষারোপ করিস না প্লিজ। এই 4 বছরে তোকে আর যাই করি অবহেলা করি, আমার গানের মতো তোকে।
চুপ কর তো, গান 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 আর গান,
এটা দেখেই তো প্রেমে পড়েছিলি। কত রোদেলা দুপুর, শিরশিরে বিকেল, ক্লাস ভাঙ করে কমন রুমে শুধু গান শুনিয়েছি তোকে। তুই তখন তো তখন তুই এক মনে শুনতিস।
শুনতাম হয়তো
হয়তো হয়তো সে চাঁদনি রাতটা মনে পড়ে পড়ি। চাঁদনি উত্তাল সমুদ্র, জনমানব শূন্য বেলাভূমি, শুধু তুই আর আমি, মনে পড়ে? একের পর এক গান গিটারে বাজিয়ে গিয়ে গেছি শুধু শুধু তোর চোখ। তুই মুগ্ধ চোখে থাকিয়েছিলি সারা রাত, এমনকি ওই হোটেলের রুমে তোকে যখন আদর করতে করতে কত গান গাইতে আবদার করেছিলিস তুই। আমি
এই হোটেলের কথা কেন কি বলতে চাইছিস? হ্যাঁ কি বলবি, লোককে বলবি না তুই ব্ল্যাকমেল করবি তাই তো, যে আমি তোর সঙ্গে হোটেলে রাত কাটিয়েছি বাড়িতে মিথ্যে কথা বলে ব্ল্যাকমেল করছিস?
কি বলছিস তুই?
বুঝতে পেরেছি, আমি সবাইকে বলে বেড়াবি, তুই সবাইকে বলে বেড়াবি, আমি জানি তুই বলে বেড়াবি তুই ব্ল্যাকমেল করছিস।
তোর খুব তোর মাথা খারাপ হয়ে গেছে পুরি, আমি সব কিছু করবো না। বিচ্ছেদ বিচ্ছেদটা অন্তত এতখানি তিক্ততা দিয়ে শেষ করিস না প্লিজ।
তাহলে কি করবো, সেলিব্রেট করবো?
তুই আমায় ট্রিট দে, আমি তোকে ট্রিট দিই, মটন বিরিয়ানি আর মিক্সড ফ্রাইড রাইস উইথ চিকেন।
মাঝে কথা বলিস না তো, আমার ভালো লাগছে না। বিচ্ছেদ ঠিক তো তার সবই হয়,
আমাদের নয় নাই হলো হয় না। আমি তোকে বুকে জড়িয়ে ধরে রাখি 5 মিনিট, তারপর তোর মুক্তি।
চোখ থেকে জল দু ফোঁটা গড়িয়ে পড়ে প্রিয়াংশুর, মনটা হু হু করে পরির, জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেলে, ভিজে গাল, ভিজে ঠোঁট, ভিজে নিঃশ্বাসে প্রগাঢ় একটা টান অনুভব করে পরি। তারপর উদ্যত হয় নিজেই, চোখ দিয়ে অবিরাম জলের ধারা দুজনেরই, তবু শেষকালের এই মিলন যেন এক ঐশ্বরিক মুহূর্ত। খোলা ফাঁকা মাঠ, চাঁদ নেই আজ, বোধহয় অমাবস্যা। দুই আবছায়া মূর্তির এই অলীক দৃশ্য কোন বিধাতা সেদিন দেখেছিল কে জানে। কিছুক্ষণ বাদে নিজেকে সামলে পরিপাটি করতে করতে যখন ওরা বলেছিল,
এই বুঝি শেষ, আর দেখা হবে না,
তখনও হয়তো কেউ অলক্ষে মুচকি হেসেছিল। চাপা একটা দমবন্ধ বাতাসের জন্য ভেঙে গেল বোধহয়, গাঢ় ঘুম ছিল না, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসছিল না। আজ তীর্থঙ্কর তাকে পাওয়া যায়নি, কাল ফিরবে। ইচ্ছে করেই রাত করে বাড়ি ঢুকেছিল নীল প্রায় এগারোটায়, এসে দেখল সব আলো জ্বালা, বেডরুমে উঁকি দিল সেখানেও আলো জ্বলছে, এসি চালিয়ে পাতলা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোচ্ছে পরি, নাক ডাকার শব্দ আসছে হালকা। খানিক নিশ্চিন্ত হল নীল, পরির মুখোমুখি সে হতে চাইছে না আপাতত, ওকে একাও ছাড়তে চাইছে না, তাই ও ঘুমিয়ে পড়লে বাড়ি ফেরাটাই বুদ্ধিমানের কাজ। বাথরুমে গিয়ে স্নান সেরে নিল ঝটপট নীল, তারপর ফ্রিজ খুলে দেখল দোকানের খাবারের কন্টেনার, খুলে দেখল মাটন, ভাত দেখতে পেল না, কিচেনে গিয়ে দেখল হাঁড়ি ফাঁকা আর মাটনের হাড়গোড় পড়ে কিছু। অগত্যা ফ্রিজ থেকে দুটো মিষ্টি আর বিস্কুট খেয়ে জল খেয়ে নিল নীল, তারপর খুব সন্তর্পণে পরির পাশে এসে শুয়ে পড়ল, একটু গ্যাপ রাখল মাঝখানে, পাশপালিশ দিয়ে দিল একটা, যদি ও আছে টের পেয়ে আবার ভায়োলেন্ট হয়ে পড়ে পরি। আবছা আবছা ঘুম এসেও গিয়েছিল, কিন্তু এই দমচাপা ভাবটায় ঘুমটা ছিঁড়ে গেল, ধাতস্থ হতে বুঝল খাটটা নড়ছে যেন। প্রথমটায় মনে হল পরি হয়তো এ বাসোবাস করছে, চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইল নীল, কিন্তু কিছুক্ষণ বাদেই নড়াচড়াটা বাড়ল, প্রায় দুলুনিতে পরিণত হল। চোখ মেলে তাকাল নীল এবং অপার্থিব দৃশ্য দেখল একটা, পরির ব্ল্যাঙ্কেটটা উঁচু হয়ে রয়েছে অনেকটা, ঠিক পরির উপরে আর একজন কেউ থাকলে যেমন হবে, কিন্তু অবয়বটা স্পষ্ট নয়, যেন হাওয়ায় উঁচু হয়ে আছে ওটা, যেন হাওয়ায় দুলছে বিভিন্ন মুদ্রায়। পরির হাত দুটো দুপাশে ছড়ানো, চোখ বন্ধ, ঘুমিয়ে আছে বোঝাই যাচ্ছে, কিন্তু ওটা কি হচ্ছে, মিলিত হচ্ছে কেউ, কে? ভাবতে ভাবতেই ব্ল্যাঙ্কেটটা এক ঝটকায় সরিয়ে দিল নীল, আর সঙ্গে সঙ্গে জানত ক্রুদ্ধ একটা আওয়াজ, একরাশ জমাট বেঁধে সেটা একবার সিলিং এ উঠল, তারপর দেওয়াল বেয়ে নামতে লাগল যেন তারকাকৃতি একটা ঝুল। দেওয়াল বেয়ে নেমে সেটা লাফিয়ে পড়ল মেঝে, চারপাশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সেই বিষাক্ত ধোঁয়া, চোখ চলছে, কাশি পাচ্ছে। আচমকায় সেই কুণ্ডলিটা পরীর মাথার উপরের সিলিং ফ্যানে উঠে পড়ল, চলন্ত সিলিং ফ্যান যেটা আস্তে ঘুরছিল সেটার সাথেই পিছিয়ে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে স্পিড বেড়ে গেল ফ্যানটার, কিভাবে যেন ব্লেডের ধারে বিশাল ওই ঝুলটা এবার ঝোর ছড়িয়ে পড়তে লাগলো পরীর সর্বাঙ্গে। পরীর গা থেকে ব্ল্যাঙ্কেট সরে গেছে, নাইটি উঠে গেছে হাঁটুর উপর, ওগুলো পড়ার সাথে সাথে থপথপ করে বিশ্রী আওয়াজ হতে লাগল। আর পারল না নীল, এক লাফে উঠে বড় লাইট জ্বেলে দিল, সঙ্গে সঙ্গে বাকি ঝুলটা দরজার নিচ দিয়ে বেরিয়ে গেল। নীল দেখল পরীর সর্বাঙ্গে চাপ চাপ ঝুল, কিন্তু কেমন মাংসল যেন, সেগুলো থেকে কালো রঙের রক্ত বেরোচ্ছে চুইয়ে। এতদিন ধরে আসছে, দেখছে, মিশছে মানুষটার সাথে, কিন্তু এমন গম্ভীর কখনো দেখেনি নীল। পুরো ঘটনাটা নীলের কাছে শোনার পর অস্বাভাবিক গম্ভীর লাগছে যেন তীর্থঙ্করটাকে। থম মেরে বসে আছে তো আছেই। খুব ভয় ভয়ে নীল জিজ্ঞেস করল,
খুব খারাপ কিছু তীর্থঙ্করদা?
প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করল তীর্থঙ্কর,
কিছু বাদ দাওনি তো, কিছু বাড়িয়ে বলনি তো, ভেবে বলো।
বাড়িয়ে কেন বলবো, কি বাড়িয়ে বলবো?
বাড়িয়ে বললে আমি খুশি হতাম নীল, কিন্তু তুমি যা বললে ভীষণ খারাপ ইঙ্গিত।
আমি আমি বুঝতে পারছি না, তুমি বলো না কি হয়েছে।
সেটা এখনই তোমাকে বলছি না, তোমার স্ত্রীকে আগে দেখতে চাই আমি একবার, ওনার সাথে কথা বলাও দরকার।
হ্যাঁ বেশ তো চলো।
নীলের বাড়ি এসে যখন পৌঁছল ওরা, তখন ১২টা মতো বাজে। নিজস্ব চাবি দিয়ে দরজা খুলল নীল, চৌহত্তিতে পা দিতেই বিশ্রী পচা গন্ধটা নাকে এসেছে তীর্থঙ্করের। নীলের দিকে তাকিয়ে কোনো ভাবান্তর লক্ষ্য করল না, তাতেই বুঝল এই গন্ধ ও পায়নি। বাড়ির ভেতর ঢুকতে গন্ধটা আরো তীব্রতর হল। ঝোলা থেকে একটা শিশি বের করে সেখান থেকে একটু মন্ত্রপুত জল নিয়ে ছিটিয়ে দিল তীর্থঙ্কর।
এই যে এই ঘরে আছো, তুমি সোফায় বসো, আমি ডাকছি ওকে।
ডাকতে হবে না, উনি ওখানেই থাকুন, তুমি গিয়ে ওনাকে একটু ঠিকঠাক করে দাও, তারপর আমাকে ডাকো।
ঠিকঠাক বলতে?
নীল, উনি অবিন্যস্ত থাকবেন, তুমি যাও পোশাক আশাক ঠিক করে দাও।
অবাক হলেও আর কিছু বলল না নীল। বেডরুমে ঢুকে দেখল বিছানায় শুয়ে আছে পরী, নাইটি থাই অবধি উঠে গেছে, বুকের কাছে নাইটির সব বোতাম খোলা, অন্তর্বাস নেই, হাত পা ছড়িয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে পরী।
পরী, একজন এসেছেন, কে বলতো? তীর্থঙ্কর তারে, বলেছিলাম না আলাপ করাবো, তোর সাথে আলাপ করতে এসেছেন। উঠে পড়, ফ্রেশ হয়ে না একটু।
আমি উঠতে পারছি না, পারবো না এখন উঠতে।
কেন?
ভালো লাগছে না উঠতে।
উনি বাইরে বসে, তুই একটু ঠিকঠাক হয়ে নে।
না, আমি কারোর সামনে যাব না, তুই জানিস না পরপুরুষের সামনে যেতে নেই, এভাবে জানিস না তুই। ছি,
বলছিস তুই? সে দাঁড়া, একটা চাদর বিছিয়ে দি তোর গায়ে, দিয়ে এখানেই ডাকছে।
তাড়াতাড়ি উঠে বসলো পরি।
পাগল নাকি এইভাবে বাইরে লোকের সামনে? আর তুই এবার নক না করে এসেছিস কেন ঘরে? হ্যাঁ, দেখছিস না আমি কিভাবে রয়েছি? আচ্ছা তুই যা, আমি যাচ্ছি।
এরপর আর কথা বাড়ালো না নীল, বাইরে গিয়ে সবটা বলল তীর্থঙ্করকে। কিছুক্ষণের মধ্যেই পরি হাজির। অবাক হয়ে নীল দেখল এর মধ্যেই একটা শাড়ি পরেছে পরি। খুব পরিপাটি করে নয়, কোনো মতে যেন শরীর ঢাকতেই পরেছে। মাথায় ঘোমটাও দিয়েছে আবার। কোনোদিন তো এভাবে ওকে দেখেনি নীল।
বলুন।
তীর্থঙ্করের উল্টো দিকে চেয়ারে বসল পরি, মুখ নিচু।
আপনার ঘরে গিয়ে কথা বলি পরি, আপত্তি আছে?
আপত্তি তো আছে, বেডরুমে পরপুরুষ ঢুকবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, কেমন কথা?
নীল কিছু একটা বলতে গেল, তার হাতটা চেপে চুপ করতে ইশারা করল তীর্থঙ্কর।
বুঝলাম বুঝলাম, ঠিকই বলেছেন, কিন্তু কি বলুন তো, খুব দরকারি কথা আছে যে, সেগুলো আপনার ঘরে ছাড়া সম্ভব নয়। আমি কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে কথা বলবো, আপনি না হয় বিছানায় বসে থাকবেন, দূরত্ব রেখেই কথা বলবো।
না 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 না, এটা হয় না, এটা হয় না, একেবারে হয় না, না 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 না।
না হলে যে আপনার সেই প্রিয়জনটিও বিপদে পড়বে।
এই কথায় খানিক চুপ করে রইল পরি, তারপর আস্তে আস্তে উঠে ঘরের দিকে চলে গেল।
প্রিয়জন, এসব কি বলছো তীর্থঙ্কর? আমি কিচ্ছু বুঝতে পারছি না।
এত ব্যস্ত হয়ো না, তুমি যা ভাবছো তা নয়, বরং তার চেয়ে অনেক বেশি। তবে ভাই, আমি কিন্তু তোমার স্ত্রীর সঙ্গে একা কথা বলতে চাই, আপত্তি করো না, করলেও আমি শুনতে পারবো না।
না, সে আপত্তি কিসের? তবে আমি থাকলে অসুবিধা?
হ্যাঁ, অসুবিধা আছে। এবার আমি উঠি।
বিছানার ঠিক মাঝখানে জড়সড় হয়ে বসে পড়ি। দেহের কোনো অংশ দেখা যাচ্ছে না, সবটাই শাড়িতে মোড়া। ঘরের চারপাশটা ভালো করে লক্ষ্য করল তীর্থঙ্কর, বিছানার চাদর থেকে সিলিং ফ্যান অবধি। দেওয়ালগুলোও খুঁটিয়ে দেখতে লাগল। ড্রেসিং টেবিলের উপর প্রসাধনী ভর্তি, এলোমেলো সব, কিন্তু পরিমাণে প্রচুর।
আপনি বুঝি সাজতে খুব ভালোবাসেন?
ঘরের চারপাশে চোখ বোলাতে বোলাতেই বলল তীর্থঙ্কর।
না।
তবে এত সাজগোজের জিনিস দেখছি যে।
ও বলে সাজতে, ও পছন্দ করে।
ও আচ্ছা, আপনি ওর সব কথা শুনে চলেন?
হ্যাঁ, শুনবো না কেন, আমাকে খুব ভালোবাসে, আমাকে আদর করে, খুব ভালোবাসে।
কেমন দেখতে বলুন তো তাকে, দেখেছেন?
হ্যাঁ, একবারই দেখেছি, বাকি সময় অন্ধকার আর ধোঁয়া থাকে।
তা কেমন দেখতে?
ধুতি পরে, মালকোঁচা মেরে।
আর?
আর খালি গা, খয়েরি না, খয়েরি না, খয়েরি না, কালচে গায়ের রং, খুব লোমস পেশিবহুল শরীর। আর 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 তো আর দেখিনি আমি।
মুখ দেখেননি?
না তো।
নীলকে কতদিন চেনেন?
সব বছর। হ্যাঁ, ওরকম হবে বোধ হয়।
আর ওকে?
কি জানি, বহুদিন বোধ হয়।
আপনার কি খেতে ইচ্ছে করে পরি?
কিচ্ছু না,
একেবারে কিচ্ছু না।
না, আমার বমি পায়।
নীল বলছিল আপনি মাটন খেতে ভালোবাসেন, ভাবলাম খাওয়াবো একদিন আপনাকে।
আমি মাটন? না না না, আমার শুলে বমি পায় এখনো সব, আমি খাই না, আমি খাই না।
তাহলে কদিন মাটন কে খেলো জানেন?
ওই ওই হবে আমার
ঠিক মনে নেই।
ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, আমি আসি।
তীর্থঙ্কর বেরোতেই উদ্গ্রীব চোখে তাকাল নীল, বাইরে যেতে ইশারা করল তীর্থঙ্কর।
কি হল তীর্থঙ্কর, তা কি বুঝলে, কি হয়েছে ওর?
এখানে কোনো কথা নয়, বড় রাস্তায় চলো।
বড় রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসল ওরা।
পরি বা পরির এই অবস্থার বিষয়ে তোমার বাড়ি কেন, বাড়ির এক কিলোমিটারের মধ্যে কোনো আলোচনা আমার সাথে করবে না, ইনফ্যাক্ট কারো সাথেই না।
কেন?
কথায় কথায় ওর নাম উচ্চারিত হবার সম্ভাবনা থাকে, আর যতবার সেটা হবে ততখানি সে শক্তিশালী হবে।
কিছুটা বুঝতে পারছি হয়তো, এতদিন ধরে এসব নিয়ে লেখালেখি করতেও তো কম নাড়াঘাটা করিনি। কোনো অশুভ কিছু পরির উপর?
কিচ্ছু বুঝতে পারছো না তুমি নীল, ধারণাতেও আনতে পারছো না। সাধারণ কোনো অপদেবতা, ভূত প্রেত পিশাচের ব্যাপার নয় এটা, এসবই ভাবছো তো?
হ্যাঁ, মানে তাই তো মনে হচ্ছে। পরির তাহলে কি হয়েছে দাদা, মেন্টাল কোনো ডিজিজ নয় তো? ভুল করছি না তো আমরা?
নিজের মনকে প্রবোধ দিতে ভাবছো এসব তুমি, আমি বুঝতে পারছি তোমার জায়গাটা। কিন্তু তুমি যেটা গতকাল রাতে দেখেছ সেটার কি ব্যাখ্যা দেবে? ধরেই নি যদি বিষয়টা মেডিকেল ইস্যু।
হয়তো হ্যালুসিনেট করেছি, স্ট্রেস তো আমারও যাচ্ছিল।
আবার বলছি, তোমার ধারণা সত্যি হলে সবচেয়ে খুশি আমি হতাম, কিন্তু সেটা হতে পারছি না। তোমাকে স্নেহ করি তাই এই নির্মম সত্যিটা বলতে আটকাচ্ছি, কিন্তু কিন্তু বলতে তো হবেই।
এক রাশ দুশ্চিন্তা নিয়ে নীল তাকিয়ে রইল, বুকের ভেতর লাখ ঘোড়ার দৌড়।
শোনো নীল, তোমার বাড়িতে কালপুরুষের প্রবেশ ঘটেছে, আরও ভেঙে বলতে গেলে তোমার স্ত্রীর ওপর কালপুরুষের প্রকোপ পড়েছে।
কালপুরুষ সেটা কি, কেমন অপদেবতা? মানে শুনিনি কখনো আমি।
স্বাভাবিক, এটা এক ভয়ঙ্কর পুরুষ অপদেবতা বা বিদেহী আত্মা। মেয়েদের প্রতি কালপুরুষের ভয়ঙ্কর আকর্ষণ থাকে এবং যৌন সংসর্গের উদ্দেশ্যেই মূলত কালপুরুষ এসে থাকে। প্রথম দিকে রাতের অন্ধকারে হলেও সময়ের সাথে সাথে যখন তখন এরা মিলিত হতে পারে। বিবাহিতা নারী বেশি পছন্দ এদের, এতটাই প্রবল এদের কাম। ঘুমন্ত নারীর দুপাশে ঘুমনো স্বামী সন্তানকে সরিয়েও তাকে ভোগ করতে পারে। প্রবল কাম আর অধিকার বোধ থাকে এদের নিজের পছন্দের নারীর প্রতি। ক্রমশ নারীটিকে নিজের বশীভূত করে ফেলার ক্ষমতা রাখে এবং সেটা বেশ কম সময়ে। পরির ওপর কালপুরুষের প্রভাব পড়েছে নীল। প্রথম যেদিন তোমার সন্দেহ হয় ওর কোনো আচরণ নিয়ে, হয় সেদিন বা তার আগে থেকেই পড়েছে। ও এখন ওই একজনকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না।
কিন্তু এসব কিভাবে হলো তীর্থঙ্কর?
চোখ দুটো ছলছল করে উঠল নীলের।
কিভাবে হলো সেটা এখনই বলতে পারবো না, তবে সচরাচর প্রেতক্রিয়ার দ্বারা চালনা করা হয় একে, অথবা প্রাচীন তত্ত্বে আকর্ষিত হয়ে সে নিজেই আসে। কেউ কালপুরুষ জাগাতেও পারে, তবে সে সম্ভাবনা কম। কালপুরুষ জাগিয়ে তুলে তাকে দিয়ে কারো অনিষ্ট করা সহজ কাজ নয়। তাকে জাগিয়ে তুলতে গেলে সেরূপ সাধনার প্রয়োজন, নয়তো যে উদ্দেশ্যে জাগানো সে সব না করে নিজের মতো চালিত হবে সে।
কালপুরুষ তাড়ানো যায় না তীর্থঙ্কর?
না নীল, সেটাই তো সমস্যা। তুমি তোমার ভিটে ছেড়ে চলে যেতে পারো, সে যাবে না। সাময়িক আটকানো যেতে পারে।
কি হবে তাহলে এখন?
এতটা ভেঙে পড়লে চলবে না নীল, সামনে অনেক কাজ। তুমি বাড়ি যাও এখন, আমি কাল আবার আসবো, যা।
কিছু না বলে চলে যাচ্ছিল নীল। পিছু ডাকল তীর্থঙ্কর।
আচ্ছা, আপাতত তোমার প্রেত চর্চা বা ওসব বিষয়ে লেখালেখিটা বন্ধ রেখো, কেমন? নেগেটিভ যে কোনো বিষয়ে আকর্ষিত হয় এরা।
তুমি কি বলছো তাহলে, আমার ওই প্রেতজনী লেখাটা নিয়ে দিনের পর দিন থাকার ফলে?
সম্ভব, তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না নীল, এখন একটু সময় লাগবে, বললাম না আমি কাল আসব। তুমি পরীর খেয়াল রেখো আর ওর পাশেই ঘুমিও। হুম, আমি তোমাদের শোবার ঘরে মন্ত্রপুত জল ছিটিয়ে এসেছি, আর এক কোণে পরীর চোখেরই একটা ছোট্ট কাগজও রেখে এসেছি, ফুল আছে ওতে, সরিও না। আজ রাতে অন্তত তোমাদের কোনো অনিষ্ট হবে না, ভয়ও কম পাবে, এসো।
একটা ট্যাক্সি ডাকতে গিয়েও আবার ফিরে এলো তীর্থঙ্কর। নীলও কয়েক পা এগিয়ে গিয়েছিল, খুব কাছে এসে জিজ্ঞেস করল,
আচ্ছা নীল, পরী শেষ কবে ঋতুমতি হয়েছিল? তুমি নিশ্চিত তো?
হ্যাঁ, কিন্তু কেন বলতো? জাস্ট লাস্ট মান্থেই ডেট মিস করেছে ও, একটা ক্যালেন্ডারে ও মেনটেন করে সাইকেল, সেটা দেখেই বুঝলাম। এনি প্রবলেম তীর্থঙ্করটা?
বিশাল সমস্যা নীল। আমি যদি খুব ভুল না হই, পরীর গর্ভে সন্তান আছে।
সরি, মানে কি বলছো তুমি জানো? এটা ইম্পসিবল ব্যাপার, আমরা প্রোটেকশন ইউজ করি।
ঠান্ডা হও, এটা তোমার সন্তান নয়, শোনো সমস্যাটা, শোনো, সন্তান ওই কালপুরুষের।
ভ্যাবলার মতো তাকিয়ে রইল নীল, কিচ্ছু বোধগম্য হচ্ছে না তার। কালপুরুষের সন্তান মানেটা কি?
কি বলছো তুমি তীর্থঙ্কর দা, এসব হয় নাকি? মানে কিভাবে সম্ভব?
তুমি নিজে তো মিলিত হতে দেখেছ ওই কালপুরুষকে পরীর সাথে, তার আগেও ঘটেছে ঘটনাটা, সেভাবেই হয়েছে গর্ভবতীও।
মানেটা কি? কিছু মাথায় ঢুকছে না, তাহলে কি হবে এখন?
মাথায় হাত দিয়ে থপ করে বসে পড়ল নীল। আজ ওরা একটা পার্কে বসেছে, সকালবেলা, তাই পুরো ফাঁকা।
আমিও জানি না, তবে এ সন্তানকে পৃথিবীতে আসতেই হবে, কোনোভাবেই আটকানো যাবে না।
কেন, সামান্য কটা দিন তো মোটে, অ্যাবর্শন করে
না চাইতেও হেসে ফেলল তীর্থঙ্কর। ওর মুখেও খোঁচা খোঁচা দাড়ি, দুশ্চিন্তায় ঘুম হয়নি গত রাতে, সারা রাত জেগে পুঁথিপত্র ঘেঁটেছে যদি কিছু নিরাময়ের আলো দেখা যায়, কিন্তু না, তেমন কিছুই পায়নি, বরং নতুন প্রশ্ন আর কিছু নিরাশাজনক বিষয় উঠে এসেছে সামনে, যেমন এই সন্তান।
মানুষের হিসেবের সাথে এই হিসেবের মিল নেই নীল, আমাদের হিসেবে মোটে কটা সপ্তাহ, কালপুরুষের হিসেব এটা 5 দিন সমান 1 মাস এক্ষেত্রে, অতএব দিন খুব কমও নয়। তাছাড়া তুমি চাইলেও এটাকে নষ্ট করতে পারবে না, ও দেবে না করতে, এ সন্তান ভূমিষ্ঠ হবেই।
কি বলবে আর বুঝতে পারল না নীল, ঝরঝর করে কেঁদে ফেলল। ওর পিঠে ভরসার হাত রাখল তীর্থঙ্কর, কিন্তু বুঝল সে বড় দুর্বল।
পরি কেন তীর্থঙ্কর দা, আমরাই কেন, আমাদের সংসারটাই কেন? তাহলে তুমি সেদিন যেটা বললে সেটাই কি? তাহলে আমার ওই প্রেজনী নিয়ে লেখা এত নেগেটিভিটি নিয়ে মাসের পর মাস কাজ করা, তার ফলেই এরকম হলো, আকর্ষিত হলো কালপুরুষ?
নিশ্চিত বলা যাবে না, হতেও পারে নাও পারে।
আচ্ছা, এদের শেষ করবার কোনো পথ নেই?
কালকে বললাম না নেই, তোমাকেই ছাড়তে হবে এই ভিটে, অতি শক্তিশালী অপদেবতা, কাল তোমাকে যেমন বললাম প্রেত চালনা ইত্যাদি করেও এদের জাগানো যায়, কিন্তু এরা তৈরি হয় সম্পূর্ণ ভিন্নভাবে। যে কোনো মৃতদেহ আত্মা দিয়ে কালপুরুষ হয় না। অবিবাহিত পুরুষের অপমৃত্যু ঘটলেই তাকে দিয়ে কালপুরুষ তৈরি সম্ভব। এছাড়াও
থাক দাদা, আমার আর ভালো লাগছে না শুনতে। তুমি প্লিজ যেটা করার করো, আমাদের বাঁচাও।
দেখছি তুমি নতুন আস্তানা খোঁজো, যত তাড়াতাড়ি সম্ভব খোঁজো।
কিন্তু পরি এইভাবে
ওর সন্তান ভূমিষ্ঠ হবেই, কিচ্ছু করার নেই, আটকাতে গেলে পরির মৃত্যু অনিবার্য। কিন্তু সেই সন্তানকে সাথে সাথে নষ্ট করে দিতে চেষ্টা করব। 10% আশা আছে নীল, 90% পারবো না ধরে নিও, কেউই পারবে না। বাচ্চার ব্যাপারে ভয়ানক পজেসিভ হয় এরা, বাচ্চার গর্ভধারিণীর ওপরেও। ওর সন্তান জন্মাতে বেশি দিন লাগবে না, তুমি তুমি তার মধ্যে সব তৈরি রেখো।
প্লিজ। আচ্ছা এই সন্তান তো বংশবৃদ্ধি করবে নাকি? তার এরকম অদ্ভুত দর্শন হবে, ভাবো যদি ছেয়ে যায় চারপাশ এইসব সন্তানই।
নীল, তোমার ওই প্রেত জনির রিসার্চের ফাইলটা দিতে পারবে আমাকে আজকের মতো? ঘন্টা 3-4 কাজ আছে।
হ্যাঁ শিওর, কিন্তু কেন দাদা?
না দেখব যে কোন নেগেটিভ শক্তি আকর্ষিত হলো কিনা।
নীলের বাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তীর্থঙ্কর। বাড়ি থেকে গিয়ে মোট 2 ফাইল এনে দিল নীল।
সব আছে তো এতে?
হ্যাঁ সব আছে।
বেশ, আমি কালকে নিয়ে আসবো।
ঠিক আছে।
তীর্থঙ্করের হাত দুটো চেপে ধরল নীল, বলল,
তুমি দাদা প্লিজ বাঁচাও, আমাদের আমাদের বাঁচাও। আমি এখনো বুঝতে পারছি না পরির সাথেই কেন, পরির সাথেই কেন।
কাঁদতে থাকলো নীল, ও খেয়ালও করল না ওর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করল তীর্থঙ্কর।
সেটা তো আমারও প্রশ্ন।
সন্ধ্যে চোখ খুলতেই গা পাকিয়ে উঠল পরির, বিছানাতেই বমি করে ফেলল, তারপর ধপ করে ওখানেই শুয়ে পড়ল।
কি করেছিস কি রে, বিছানা নোংরা ঠোঙরা করে? নাম বিছানা থেকে, পরিষ্কার করতে হবে। ওঠ ওঠ।
ওর বমির শব্দে পাশের ঘর থেকে এসেছে নীল, বিরক্তি ভরে কথাগুলো বলল। পরির নড়ার লক্ষণ নেই, মাথা অবধি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে সে, নাক ডাকার শব্দ আসছে, ঘরময় বিশ্রী গন্ধ, এসব পরিষ্কার না করলে পাশের ঘরেও টেকা যাবে না।
এই পরি,
এগিয়ে গিয়ে ধাক্কা দিল পরির গায়ে নীল।
পরি ওঠ, পরি।
তৎক্ষণাৎ উঠে বসল পরি।
খুব সহজ না তোর?
মেরেছি নাকি তোকে?
কি মারবি আমাকে? হাত থেকে গুড়িয়ে দেবে?
আমি মারিনি, অত কথার কিছু নেই। সরকম থেকে
গায়ে হাত দিবি কেন? ছুঁই না আমাকে, ছুঁই না বলে দিয়ে তোকে আমি।
বলতে বলতে পরি আরো জড়িয়ে দিল নিজেকে ব্ল্যাঙ্কেটে।
তুই যা, তুই যা এখান থেকে, আমি চেঞ্জ করব।
বমি করে ভাসিয়েছিস তো নাইটিটাকে, ওটাকে বাথরুমে গিয়ে ছাড়তে হবে।
তোর সামনে নাইটি পরে বেরোবো আমি? বেরো ঘর থেকে।
নীল চুপচাপ বেরিয়ে এলো ঘর থেকে। তীর্থঙ্কর তা কাল আসবে বলেছে, কিছু ক্রিয়া করবে হয়তো। তীর্থঙ্কর তার কথা মাথায় আসতেই বিদ্যুৎ খেলে গেল নীলের শরীরে। 5 মানে 1 মাস। কিছু না ভেবে ঘরের দরজাটা দড়াম করে খুলে দিল নীল। চকিয়ে গেল পরি, পুরো নগ্ন। একটা শাড়ি বের করেছে পরবে বলে, কিন্তু এখনো পরতে শুরু করেনি। সম্পূর্ণ নগ্ন পরিকে হাঁ করে দেখতে লাগল নীল। এটা কোন পরি? ওর বউ, বিয়ের আগের প্রেমিকা, যার প্রতিটা শিরা উপশিরা ও চেনে বলে এতদিন জানত। আজ এটা কাকে দেখছে? বুকের নিচ থেকে বা তলপেট ভারী নয় আর পাঁচটা প্রেগনেন্ট মহিলার মতো, ঠিক মাঝখানটা গোলাকার ভাবে ফোলা এবং চামড়াটা খয়েরি, ফাটা ফাটা দাগ, বাদবাকি শরীর ধপধপে ফর্সা। ওই জায়গাটুকু যেন কেউ রং করে দিয়েছে। পাগুলো সরু, বেশ সরু হয়ে গেছে, যথেষ্ট বেঢপ দেখাচ্ছে পুরীকে। পেটটা বিভৎস। হঠাৎ নীল ঢুকে পড়ায় ভেবাচাকা খেয়ে গিয়েছিল পুরী। তারপর সম্বিত ফিরতেই খাটের বক্স খুলে তার মধ্যে ঢুকে পড়ল ওই বেঢপ শরীরটা নিয়ে। ঢুকে কাঁদতে লাগল।
পুরে বেরিয়ে আয়, তুই ওখানে ঢুকলি কেন? কিভাবে ঢুকলি ওখানে? বেরো বলছি,
বেরিয়ে তুই বেরো। এটা দেখলি তুই, এটা দেখলি আমাকে, শালা বাচ্চা, ও রাগ করবে জানিস, খুব রাগ করবে, ওদের বাচ্চা শালা।
বলতে বলতে পেচ্ছাপ করে ফেলল পরি। নীল দেখল গাঢ় হলুদ রঙের তরল, সঙ্গে কিছুটা লালচে ভাব বেরিয়ে আসছে বক্সের ভিতর থেকে, গড়িয়ে পড়ছে মেঝেতে। ভীষণ ঝাঁঝালো গন্ধ, সহ্য করা যায় না। দরজাটা বন্ধ করে বেরিয়ে এলো নীল।
তুমি বলেছ বলেই তো আমি ঢুকে পড়লাম। আচ্ছা আমি বলছি, আর হবে না, আর হবে না, না না আমি বলছি তো, বলছি আমার কোনো ব্যথা নেই। তো হাত ভরে দিতাম ওই খানটাতে, অন্য একটা খানে হাত বলি এই খানটাতে দাও, হাত বলে দাও, আমি ঘুমিয়ে পড়ি, একটু ঘুমিয়ে তুমি হাত বলি।
পাশের ঘর থেকে সবটা শুনছে নীল, একতরফা পরীর গলাই পাচ্ছে ও। দেখতে খুব ইচ্ছে করছে কে আছে ভিতরে, আদৌ আছে কিনা, কিন্তু সাহস হচ্ছে না। কাঠের দরজায় সামান্য চিড় আছে, চেষ্টা করবে নীল ওখান থেকে দেখতে, যদি দেখা যায়। খুব সাবধানে পা টিপে এগোল নীল, দরজার ফাঁকটায় চোখ রাখল, হাত খামছে, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে। না দেখলেই ভালো হতো। সম্পূর্ণ নগ্ন পরিচিত হয়ে শুয়ে আছে ওই বমি মাখানো চাদরেই, মুখে হাসি, একটা অবয়ব ওর পেটে হাত বোলাচ্ছে। অবয়বটা আজ বেশ খানিকটা স্পষ্ট, বেশ লম্বা, শক্তপোক্ত, বাদামি রং শরীরের, লোমশ কিনা বোঝা যাচ্ছে না, তবে পরনে অদ্ভুতভাবে ধুতি পরা। খেটের ওপর মালকোচা মেরে ধুতি পরেছে অবয়বটা। ধুতিটা থপথপে পরিষ্কার, পেশিবহুল হাত, পিঠ, মাথাটা ন্যাড়া, আর ছোট্ট টিকি আছে একটা। মুখটা দরজার বিপরীতে, তাই দেখা যাচ্ছে না। পরীর মুখের প্রশান্তির হাসি বলে দিচ্ছে খুব শান্তি, তৃপ্তি পাচ্ছে ও। হঠাৎ চিত্রটা বদলে গেল। অবয়বটা পরীর ওপর চেপে বসেছে, ঠিক চেপে বসেছে বলা ভুল, অদ্ভুত এক মুদ্রায় যৌনতায় উত্তত হচ্ছে ওটা। এমন ভাবে রয়েছে যাতে পরীর পেটে বিন্দুমাত্র চাপ না লাগে, যেন পরীর কষ্ট না হয়। সামান্য, একটু বেশি, তারপর প্রবল শীতকার শুরু হল। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাস্তায় বেরিয়ে গেল নীল। সহ্য করা যাচ্ছে না, কিছুতেই না। ফোনটা পাঞ্জাবির পকেট থেকে বের করে ফোন করল তীর্থঙ্কর তাকে।
দাদা, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি পাগল হয়ে যাবো। আমার কিছু করো দাদা, প্লিজ, আমি নিতে পারছি না।
অভ্রান্ত চুপ, বোধহয় সময় দিল নীলকে। তারপর বলল,
কর্ম অতি বিষম বস্তু নীল, আর তার চেয়েও ভয়ানক কর্মফল।
কি বলছো তীর্থঙ্করদা?
চেষ্টা করো বোঝা, পারবে। কাজটা খুব খারাপ করেছো, এটুকু বলতে পারি। আর ওই কাজের ফলে এসব ঘটছে। বেচারি পুরী কিন্তু নির্দোষ, অথচ ওকেই এসব যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।
মানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা।
অতীতে যাও, ভাবো কোন কুকর্ম করেছো স্বার্থ সিদ্ধির জন্য, ভাবো। ভেবে রাখো আমি কাল আসছি।
কাল?
কাল রাতে ক্রিয়ায় বসবো। তোমার ফাইলগুলো কালকেই দিই, না তাড়া আছে?
না, তাড়া কিসের? আমাকে কিছু করতে হবে কালকে ক্রিয়ার জন্য। তাহলে বলো কিছু জোগাড় যদি।
ও আমি নিয়ে যাবো, ও সব তুমি পাবে না।
আচ্ছা দাদা, রাখলাম তবে, শুভরাত্রি।
শোনো নীল, একটা কাজ আছে কাল তোমার।
হ্যাঁ বলো দাদা।
সত্যিটা বলো।
সন্ধ্যের পরই হাজির হয়ে গেছে তীর্থঙ্কর, সাথে একটা চামড়ার ব্যাগ, তাতে সামগ্রী। ঘরে ধুনো জেলে রাখতে বলেছিল নীলকে, সে জেলে রেখেছে। ধুনোর গন্ধে এখন ভরে আছে বাড়িটা। সোফায় বসেছে তীর্থঙ্কর, নীল। পরী যথারীতি নিজের ঘরে, সে স্নান পরিষ্কার হওয়া ভুলেই গেছে। বাথরুম সারছে বিছানাতেই। খাওয়া দাওয়াও বন্ধ গতকাল থেকে, জল অবধি খায়নি। গম্ভীর দেখাচ্ছে তীর্থঙ্করকে, অসম্ভব গম্ভীর। চোখ থেকে চশমাটা খুলে মুছে নিল পাঞ্জাবির খুঁট দিয়ে।
অন্যায়টা কতখানি করেছ বুঝতে পারছ? জল কোথায় গড়িয়েছে দেখতে পাচ্ছ তো? তোমার জন্য আজ আমি এখানে বসে নেই নীল। আমি তোমার ওই ঘৃণ্য কাজের ফলের জন্য কখনো তোমার সাহায্য করতাম না, কিন্তু এখানে ফলটা ভোগ করছে একটা নিরীহ মেয়ে যে এসবের কিচ্ছু জানে না, তার জন্যই আজ আমি এখানে বসে আছি।
মানে তীর্থঙ্করটা আমি
বলতে গিয়েও চুপ করে গেল নীল, মুখ নিচু করে ফেলল।
লজ্জা পাচ্ছ নীল? পাও, লজ্জা পাও, আত্মগ্লানিতে ভোগো, তাতে যদি কর্মফল ভোগ করা হয় কিছুটা।
বিশ্বাস করো আমি বুঝতে পারিনি এসব ঘটবে, আমার কোনো আইডিয়া ছিল না। খর অবধি পৌঁছে যাবে ওই ছায়া, আমি সত্যি বলছি আমি বুঝিনি। আমাকে সব বলেও নি ওই লোকটা এত কিছু।
অন্যকে দোষ দিও না, নিজের দোষটা স্বীকার করো, সম্পূর্ণ দোষ তোমার।
হ্যাঁ, সে আমার দোষ আমি স্বীকার করছি, ভুল বুঝতে পারছি আমি। কিন্তু তীর্থঙ্কর দা, আমি তো কারোর অনিষ্ট করতে কিছু করিনি, আমি আমার কাজটার জন্যই, মানে যাতে অথেন্টিক জিনিস।
তোমার কাজ, তোমার ভুল, অথচ সাফার কে করছে? তোমার স্ত্রী। তোমার স্ত্রী নীল, এত স্বার্থপর কেন তুমি? আমি কি যথেষ্ট সাহায্য করিনি তোমাকে? এরপরেও প্রয়োজনে বলতে পারতে, নিশ্চয়ই সাহায্য করতাম।
করতে না, করতে না তুমি তীর্থঙ্কর দা, কখনো তুমি আমাকে ওই সাহায্যটা করতে না, কারণটা তুমিও জানো। কিন্তু আমার যে ওটা দরকার ছিল, 100% দিতেই হতো আমাকে।
এক দৃষ্টে তাকিয়ে রইল তীর্থঙ্কর, চোখে ঘৃণা, দয়া আর তাচ্ছিল্য মেশানো এক দৃষ্টি।
ঠিক, কোন নিম্ন শ্রেণীর ঘৃণ্য নারকীয় কাজের জন্য আমার বিদ্যা নয়।
দৃষ্টি আর কণ্ঠস্বরে এমন তীব্রতা ছিল, নীল কেঁপে উঠল ভিতরে ভিতরে। শ্মশানটা প্রত্যন্ত গ্রামে, একেবারে শুনশান, একটা কুকুর অবধি নেই, নিবন্ধ চিতার ঠান্ডা ছাই পড়ে আছে কিছু। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সামনে সরু একটা অনামী নদী, চারপাশে চোখ পোলালো নীল। কই, কোথাও তো দেখা যাচ্ছে না তেমন কিছু। তবে কি ওই সাধুটা ভোজন ভাজন দিয়ে পয়সা নিল? সন্ধে হব হব, কোনো মরাও নেই। শ্মশানকালীর মন্দিরটায় টিমটিম করছে মাটির প্রদীপ। সেদিকেই একবার তাকিয়ে নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল নীল। কেউ নেই, সে লোকের ঘর তো দূরের কথা, লোকজনের কোনো চিহ্নই নেই। ব্যাটা সাধু ঠকিয়েছে। বেরোনোর জন্য সামনের রাস্তাটা ধরল নীল, ঢোকার সময় পিছন দিক দিয়ে এসেছিল, তাতে শর্টকাট হবে ভেবেছিল তাই, কিন্তু মেলাই হাঁটতে হয়েছে। এখন সোজা রাস্তা ধরেই ভালো। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা আলো, হ্যারিকেন বা প্রদীপের বোধহয়, ঘন ঝোপঝাড় মতো জায়গাটা থেকে আসছে আলোটা। এগিয়ে গেল নীল সেদিকে। এখানে আলো জেলে বসে আছে কে? মন্দির নাকি ওটা? এই কয়েক মাসে ভয় ডর বলতে সব কেটে গেছে নীলের প্রায়। এত ভূত প্রেত নিয়ে চর্চা হয়েছে। একটা ঘর, অবশ্য যদি ঘর বলা যায় এটাকে, চারপাশে হোগলা পাতা দিয়ে খাড়া করা একটা বাসস্থান, ছাদটা বোধহয় খড়টর হবে। কিন্তু এখানে থাকে কে? আলো তো জ্বলছে। গলা খাঁকারি দিল নীল।
কেউ আছো ভিতরে? আমি নীল, আমার নাম নীল।
কোন সম্বন্ধের
একটু বাইরে আসবে, কিছু জানার ছিল।
মরানি আইসি তো তো তো, তবে দুটো টান মেরে আইতেছি।
ও হরি, এই তার মানে ডোম? এর কাছে একবার জিজ্ঞেস করবে ওই লোকটার ব্যাপারে, কিন্তু সাধুটা বলেছিল খুব গোপনে সব করতে হবে। একে বলা কি ঠিক হবে? ব্যাটা গাঁজা টেনে এমনিও ইহজগতে নেই। তোর কপালটাই খারাপ,
ঠগ লোক যত, ফেরা যাক বরং।
ঠগ মাস্তি গাউজার করে কি করবি রে সম্বন্ধীর পুত, ঠিক জায়গায় আইসিস রে বাপ। কপাল তোর মন্দ নয় তা এখনই বলতে পারতেছি।
ভিতর থেকে বলে উঠেছে লোকটা, চমকে উঠল নীল। মাইন্ড রিডার নাকি আপনি? তবে কালু ওঝা,
ওসব আপনি আগে লাগবো নে, দু বোতল ধেনোর টাকা দিয়ে যাস। আর হ্যাঁ, আমি কালু ওঝা, ওঝা বলতে ওই সাপে কাটা ওঝা ভাবিস নি, ওটা বাপ ঠাকুরদার পদবি, পেশায় ডোম।
ডোম? আবার এসব কাজ?
কত প্রশ্ন মনে, কিন্তু উত্তর তো মিলবে নি। কি কাজে এই সেই চটপট বলি ফেল, মরায় শিখেলি উঠতে হবে।
সবটা খুব গুছিয়ে বলল নীল। মন্দির শুনল কালু ওঝা, মাঝখানে একটাও প্রশ্ন করল না, কথাও বলল না। নীলের বক্তব্য শেষ হতে বলল,
লেখা পড়ার জন্য আমার এসব দরকার হয় নাকি আজকাল?
হ্যাঁ হয়, তুমি কি বিশ্বাস করছো না আমি এক বর্ণ মিথ্যে বলিনি? কিন্তু
বললি তুই এখানে বসে থাকছিস না রে, লাভ মেরে ভাগিয়ে দিতাম। কালু ওঝার সামনে বসে মিথ্যে কথা বলার সহজ নয় রে।
তাহলে আমার কাজটা হবে তো? গাঁজায় লম্বা টান মেরে কালু বলল,
হবে, অতি হবে। গুরুদেব পাঠিয়েছেন তোকে, উনি আমার গুরু। তবে একটা কথা না বললি নয়, এ কিন্তু বড় সাংঘাতিক বস্তু বলি, খুব প্রয়োজন ছাড়া কেউ এ নিয়ে কাঁটা ছেঁড়া করে না। খেতি যদি হয় সে হবে তোর ঘরের লক্ষ্মীর, সাবধানে থাকিস। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
বলতে বলতে দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম করল কালু। ওই গুরুর উদ্দেশ্যেই হবে। নীলের মুখে স্বস্তির হাসি, এই ছোট্ট কাজটার জন্য লেখাটা আটকে। কাজটা হয়ে গেলেই এতদিনের পরিশ্রম সার্থক হবে। কি করতে হবে আমাকে বলো। রাত একটু ঘন হতে ধনি জেলে বসল কালু। কি সব বিড়বিড় করে ফিসফিস করে বলতে থাকল, মন্ত্র বোধহয়। চৌকির তলা থেকে জং ধরা ট্রাঙ্ক বের করল একটা, ওপরে ছেঁড়া মাদুরের ঢাকনা, সেটা সরিয়ে ট্রাঙ্কটা খুলতেই বেরোল ছেঁড়া সর্ষে বেরিয়ে যাওয়া বালিশ, বিছানার চাদর, দুটো মাদুর, শতচ্ছিন্ন তোষক আর কয়েকটা কাঠের টুকরো, যেগুলো খুব সম্ভবত মরার খাটের অংশ বলে মনে হল নীলের। শুকিয়ে যাওয়া কিছু ফুল, আত পোড়া ধূপ, এসবও বেরোল। আর কিছু জামা কাপড়, নারী পুরুষ উভয়েরই। একে একে সব বের করে মেঝেতে রাখল কালু। তারপর মিলিয়ে মিলিয়ে কি যেন দেখতে লাগল আর বিড়বিড় করতে লাগল। তিন চারটে জিনিস বাদে বাকি সব ফের ট্রাঙ্কে ভরে দিল।
বাইরে যা, ডান পাশে একখানা খাট আছে, নিয়ে আয়।
খাট?
মানুষ সবার খাট না রে, মরার খাট। হালকা আছে, আনতে পারবি, যা না যা।
নীল ওই ঘর থেকে বেরিয়ে ডান দিকে তাকালো। ঘন জঙ্গল মতো জায়গাটায় বেশ অনেকগুলো মরার খাট, কোনটা নেবে বুঝে উঠতে পারল না প্রথমটা। তারপর একটু দূরে পড়ে থাকা একটা খাট তুলে নিল। চাঁদনি রাতে খাটটাকে বেশ দামি মনে হল, খুব সস্তার খাট নয়, বেশ শক্তপোক্ত, আবার পালিশও করে যেন। খাটটা ঘরের মাঝখানে রাখল কালু, নিচে ধুনি জ্বলছে, তার উপরে একে একে রাখল ট্রাঙ্ক থেকে বের করা আলাদা করে রাখা জিনিসগুলো। তার মধ্যে নীল দেখল একটা জামার টুকরো, একটা চাদরের টুকরো, পোড়া ধূপ, শুকনো ফুল, তোশকের তুলো আর ছেঁড়া বালিশ, সব খাটটার উপর সাজালো কালু। এক নাগাড়ে বিড়বিড় করেই চলেছে সে, থামেনি একটু।
এইবারে আসল কাজ।
সবটা মন দিয়ে দেখছিল নীল, টুকটাক লিখেও নিচ্ছিল। আসল কাজ কি?
প্রাণ প্রতিষ্ঠা।
কিসের?
কাল পুরুষ।
মুখে হাসি খেলে গেল নীলের, এই মুহূর্তেরই তো প্রতীক্ষায় ছিল। এটা চোখের সামনে দেখে তার ডিটেল বিবরণ দিয়ে দিলেই বাজি মাত।
এইজন কটা কথা মাথায় রাখবি, আমি একে সাকাব, কিন্তু ঘুম পাড়াতে পারি নে। সে ক্ষমতা আমার নেই, বুঝলি? অসুবিধে আছে?
না, অসুবিধে কিসে? অসুবিধে কিসে?
অসুবিধে আছে কি নেই সে আমার হাতে নেই। গুরু পাঠাইছি তোকে, তাই কি কাজ করা? কখনো আমি হাত দিতাম না।
মন্ত্র পাঠ করতে করতে ওই খাটের ওপর রাখা জিনিসগুলোর ওপর বাংলা মদ, মরা কাকের পোড়া মাংস, ছোলা ভাজা আর সুগন্ধি আতর দিয়ে দিল কালু ওঝা। তারপর উপরের দিকে মুখ করে মাথাটা ঝাঁকালো কয়েকবার, জোর হাতে বলল,
শান্ত থেকো বাপ, শান্ত থেকো, তোমাকে ক্ষমা করে দিও কথা।
মরার খাটটার উপর একটা ছাই রঙা বলয়ে তৈরি হতে থাকল, ক্রমশই সেটা খাট জুড়ে ছড়াতে লাগল, লম্বায় চওড়ায় বৃদ্ধি পেতে লাগল। ঘরটা অসম্ভব একটা ঘোর লাগা গন্ধে ভরে গেল। মাথাটা ঝিমঝিম করে উঠল নীলের, জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে শুনল কালু ওঝার গলা, ক্রিয়ায় বসেছে তীর্থঙ্কর। ইট বালি পাটকাঠি দিয়ে তাতে প্রচুর ঘি ঢেলে আগুন জ্বালানো হয়েছে। সুগন্ধি একরকম মশলা একটা বড় কৌটো থেকে ক্রমাগত দিচ্ছে, সুন্দর গন্ধে মম করছে চারপাশ।
অশ্বমন্ত্রস্য প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ বাসুদেবায় পরমাত্মা দেবতা সর্বেষ্ট সিদ্ধার্থে জপে বিনিয়োগ ওং বিষ্ণুং শারদচন্দ্র কোটি সদৃশং শঙ্খং রথাঙ্গং গদাং।
মধ্যিখানের হলঘরটায় ক্রিয়ায় বসেছে তীর্থঙ্কর, জগন্মোহনম পাশে নীল, চুপচাপ সব দেখছে সে। বসার আগে স্পষ্ট করে কতগুলো কথা বলে দিয়েছে তাকে তীর্থঙ্কর। এই ক্রিয়ার দ্বারা আদৌ কালপুরুষকে শেষ করা সম্ভব নয়। আদৌ কোনো ক্রিয়া আছে কিনা কালপুরুষকে ঠেকানোর তাও জানে না তীর্থঙ্কর। কালপুরুষ এমন শক্তিশালী এক অপদেবতা যার নাম উচ্চারণেও তার শক্তি বৃদ্ধি হয়, অতএব নাম উচ্চারণ চলবে না। এই যজ্ঞ মূলত গৃহ সংসারের কল্যাণের জন্য, বিশেষত পরীর মঙ্গল কামনায়। যজ্ঞের পর কালপুরুষকে ডাকবার ক্রিয়া করবে তীর্থঙ্কর। সে জানে এতে তেমন বেগ পেতে হবে না, কারণ পরী রয়েছে মাঝখানে, ওর জন্য কালপুরুষ আসবেই। তারপর কি হবে জানা নেই, সাধ্যাতীত চেষ্টা করবে তীর্থঙ্কর। শরীরটা ভীষণ আনজান করছে, পেটটা অসম্ভব ভারী লাগছে, ব্যথা করছে, খুব ব্যথা, ঘামছে পরি, খুব ঘামছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ও, কানের কাছে মুখ এনে ফিস ফিসিয়ে বলছে,
আরেকটু একটু।
সময়ের কিছু আগেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে ওদের, কিচ্ছু করার ছিল না। প্রচুর বাধা বিপত্তি আসবে এরপর ওরা জানে। ওর একটা হাত শক্ত করে ধরে রেখেছে পরি, মাঝে মধ্যে মুখ কুঁচকে উঠছে ব্যথায়। এই সময়টুকু পার করে দিতে পারলেই বাজি মাত। নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছে ওরা, ঠিক চাঁদ যখন আজ সামান্য লালচে হবে, কক্ষপথ টলে যাবে একটু, মৃদু ভূমিকম্প হবে পৃথিবী জুড়ে, তখনই সেই মুহূর্তেই জন্ম নেবে সে। পরীর উঁচু হয়ে থাকা পেটে হাত বোলাচ্ছে ও, আরাম লাগছে, খুব আরাম, চোখ বন্ধ হয়ে আসছে ক্লান্তিতে।
আজও আমার পরিবারের কেউ জানে না আমি কোথায়, আজও তাদের কাছে আমি নিরুদ্দেশ, নৌকাডুবির খবরটাও জানে না ওরা, নিজের মতো বেরিয়ে পড়েছিলাম সেদিন, কোথায় যাব কেন যাব নিজেও জানতাম না, ঘুরতে 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 ক্লান্ত ক্ষুধার্ত হয়ে বসেছিলাম একটা নদীর পাড়ে। নৌকোটা খুব টানলো, বুড়ো মাঝি, মনে হল একবার এই নদী পেরোতেই হবে তবেই শান্তি। মাঝি রাজি হচ্ছিল না, তবুও নিয়ে গেল। মাথাটা হঠাৎ টলে গেল মাঝ নদীতে, একদম ধারে বসেছিলাম, সারাদিনের ক্লান্তিতে খিদেতে মাথাটা বসে থাকল না বোধহয়, ভাসতে ভাসতে কোথায় যে চলে এলাম। দেহটা এসে ঠেকল একটা শ্মশান ঘাটের কাছে, উদ্ধার করল, ওরাই উদ্ধার করল। ফুলে পচে যাওয়া দেহটা নিয়ে আবার তৈরি করল নতুন করে আমাকে, ঘুম পাড়িয়ে রেখেছিল ওরা। তারপর একদিন ঘুম ভাঙাল, জাগাল,
প্রথম টাইম মনে হয়েছিল সব লন্ড ফন্ড করে দিই, পৃথিবীতে কখনো সূর্য উঠতে দেব না, কোনোদিন নয়, সমস্ত নদী সাগর শুকিয়ে দেব, মাটি পুড়ে উঠে আসুক আগুন, অসীম ক্রোধ নিয়ে এসেছিলাম সব ছিন্ন ভিন্ন করতে,
ওর হাতটা আরো শক্ত করে চেপে ধরল পরি, ফিসফিস করে গল্প শোনাচ্ছে ও, দু ফোঁটা জল পড়ল কেন পরির শরীরে, তবে কি ও কাঁদছে, ওরা কাঁদে, ঘরের দরজাটা ভাঙতে হয়েছে, কিছুতেই পরি দরজা খোলেনি, দরজাটা ভাগ্যিস প্লাইউডের ছিল, দরজা খুলে এরকম দৃশ্য দেখবে ভাবেনি ওরা, পরি বিছানায় শুয়ে গায়ের উপর একটা চাদর ফেলা, পোশাক নেই শরীরে, যেন এই মাত্রই কেউ চাদরটা ফেলে গেছে, তাড়াতাড়িতে গুছিয়ে কাজটা করতে পারেনি, পেটটা অসম্ভব ফোলা, মাত্র দু একদিনে এমনটা হওয়ার কথা নয়, প্রমাদ গুনল তীর্থঙ্কর, এর একটাই মানে হতে পারে আসন্ন প্রতিরোধের আভাস পেয়েছে কালপুরুষ, তাই তড়ি ঘড়ি এই কাজ, অর্থাৎ সন্তানের জন্ম যখন তখন ঘটবে, আর দেরি করল না তীর্থঙ্কর, যজ্ঞের কিছু সুগন্ধি ছাই একটা মাটির সরাই নিয়ে এলো, তাতে কাম সিঁদুর, আলতা, বেলপাতা, গোটা ছোট বেল, বেলের গায়ে সিঁদুর দিয়ে কিছু একটা আঁকা, এক মুঠো ছাই নিয়ে ছড়িয়ে দিল পরির গায়ে, তারপর শুরু করল মন্ত্রপাঠ।
তদিচ্ছা মাত্র মালম্ব ত্বং মহায়োগিনী পরা করোষি পাতি হংসন্তে জগদে তচ্চরাচরম তব রূপং মহাকালো জগত সংহার কারক মহাসংহার সময়ে কাল সর্বং।
ঘরের ভিতর আচমকাই প্রলয় শুরু হল, কালো ধোঁয়ায় ভরে গেল গোটা ঘর, বিষাক্ত গন্ধযুক্ত ধোঁয়া, নিঃশ্বাস নেওয়া কষ্টকর, সেখানে কেবল পুরীকে ঘিরে একটা বলয়, ঠিক যেন ওর রক্ষা কবচ, ওই বিষ ওকে স্পর্শ করছে না, ভীষণ কষ্ট সত্ত্বেও তীর্থঙ্কর থামল না,
লোল জিহ্বা দুরারোহে নেত্রতয়া বিভূষিতে ঘোর হস্যত কটাকরে কালিকায়ে নমঃস্তুতে প্রলয়ানল ধূম্রভে চন্দ্র সূর্যাগ্নি লোচনে তৈলাবমে শুভে।
কালো ধোঁয়া ততক্ষণে আক্রোশে গড়গড় শব্দ করতে করতে অবয়ব ধারণ করছে, ক্রমেই সেটা বিশাল বপু পেশি বহুল লম্বা এক পুরুষের আকার নিল, সাধারণের চেয়ে উচ্চতা অনেকখানি বেশি, অবয়ব স্পষ্ট নয়, আবছা আবছা, অথচ বোঝা যায় সাদা রঙের ধুতি মালকোঁচা মেরে পড়ে, ন্যাড়া মাথা, এই কালপুরুষ। তীর্থঙ্করের জীবনে প্রথম দেখা এই দৃশ্য, আগুনের গোলার মতো দৃষ্টি নিয়ে ওদের দিকে এগিয়ে আসতে গেল কালপুরুষ, ঠিক তখনই পরি কুঁকিয়ে উঠল, ঠকঠক করে কাঁপছে, তীর্থঙ্কর লক্ষ্য করল অদ্ভুত পরিবর্তন হল ওটার চেহারায়, আবেগ দুশ্চিন্তা মেশানো এক অভিব্যক্তি, কালপুরুষ, প্রেত গোষ্ঠীর সবচেয়ে শক্তিশালী প্রেত, যাকে বিনাশ করা যায় না, যাকে ভয় পায় স্বয়ং শয়তানও, যার উদ্দেশ্য কেবল ছাড়খাড় করা, ভোগ এবং বংশবিস্তার ব্যতীত যে কিছুই বোঝে না, তার এমন অভিব্যক্তি, পুরীর গর্ভে ওর সন্তান ঠিকই, কিন্তু সে সন্তানও যেভাবে হোক লুট করে নেবেই, কারো ক্ষমতা নেই আটকানোর, আর পুরী তাকে ভোগ করা তো হয়ে গেছে। যে নারীকে ভোগ করা হয়ে যায়, সন্তুষ্ট হয়ে তার দিকে ফিরেও তাকায় না কালপুরুষ। সেখানে পরীর গর্ভে ওর সন্তান। পরীর প্রতি কোনো যৌন চাহিদা থাকার ওর কথা নয়। আর অভিব্যক্তিতে যৌন চাহিদাই বা কোথায়? এই ভয়াল ভয়ঙ্কর প্রেতরাজ কালপুরুষের এমন অভিব্যক্তি কেমন করে? কয়েক মিনিট কিছু একটা ভেবে নিল তীর্থঙ্কর, তারপর জোর হস্তে বলল,
আপনার সন্তান ওনার গর্ভে, জন্মলগ্ন আগত, আপনি সন্তান নিয়ে চলে যান, এদের মুক্তি দিন, মেয়েটি বড্ড কষ্ট পাচ্ছে। আপনার যা চাইবার ছিল সব পেয়ে গেছেন ওর থেকে, এবার মুক্তি দেবেন, কথা দিন।
পরীর দিক থেকে তার দিকে মুখ ঘোরাল কালপুরুষ, তারপর কিছুক্ষণ পরীর মাথায় হাত রাখল, একটু শান্ত হল পরী। তীর্থঙ্কর অবাক হয়ে দেখল, পরী কালপুরুষের দুটো হাত ধরে ঝরঝর করে কাঁদছে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। অস্পষ্টভাবে পরী বলছে, প্রশ্নটা ভারী অদ্ভুত জেনেও করে ফেলল তীর্থঙ্কর।
আমি তো কালপুরুষ, এটুকুই তো।
গর্জন করে উঠেছে অবয়বটা, ওই নাম উচ্চারণেই তেড়ে ফুড়ে উঠেছে, বুঝল তীর্থঙ্কর। সে তাড়াতাড়ি বলল,
নীলের সমস্ত রিসার্চ পেপার আমি খুঁটিয়ে পড়েছি, ও আপনাকে জাগানোর পদ্ধতি দেখতে গেছিল, সেটাই দেখেছে, বাকি কিছু সম্ভবত ও জানে না, ও ভুল করেছে, আমি ক্ষমা চাইছি সেজন্য।
সত্যি আমি জানি না কিছু, আমার সামনে কালু যা যা করলো তাই তো শুধু দেখলাম আমি।
কালু করলো, কালু কাকে নিয়ে করলো, কাকে নিয়ে করলো, সে কথা তোর একবারও মনে হয়নি?
আমাকে বলবেন, আমি হয়তো কিছু সাহায্য করতে পারবো সবটা জানলে।
কিছুক্ষণ সব চুপ। অবয়বটা একবার সিলিং এর দিকে দেখল, মনে হলো সিলিং ভেদ করে আকাশ দেখল যেন। খসখসে প্রাচীন জীর্ণ কণ্ঠস্বরে বলে উঠল কালপুরুষ পরীর দিকে তাকিয়ে, তারপর শূন্য দৃষ্টিতে বলল,
আমি জলে ডুবে মরেছিলাম, ব্রাহ্মণের ছেলে, গায়ে পইতে ছিল, আমার লাশ ভেসে এসেছিল কোনো এক শ্মশানের দ্বারের নদীতে রাতের বেলা, ওখানের কিছু মানুষ আমার পচা গলা দেহটা উদ্ধার করে, তারপর সৃষ্টি করে আমাকে। অবিবাহিত ব্রাহ্মণ সন্তানের অপমৃত্যুর লাশ বড় দামি ওদের কাছে, সৃষ্টির পর ঘুম বাড়িয়ে রেখেছিল, জাগালো সেই দিন যেদিন ওই কালু ডোমের ঘরে কালপুরুষ জাগানো দেখতে গেছিল।
নীলের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল কালপুরুষ, হঠাৎ মাটিটা তুলে উঠল। হাত রেখে কি সব বলতে থাকলো কালপুরুষ ফিসফিসিয়ে। আচমকা লাইট অফ হয়ে গেল। ঠিক তখনই একটা বাচ্চার কান্নার শব্দে ভরে গেল চারপাশ। আলোটাও আবার নিজে নিজে জ্বলে উঠল। ওরা দেখল লোমশ খয়েরি ন্যাড়া মাথা আর টিকিওয়ালা একটা বাচ্চা, বিকট দর্শন দেখতে।
আপনি আপনার সন্তানকে নিয়ে এবার যান, এদের মুক্তি দিন।
ফের ঘর ঘর শব্দ এলো কাল পুরুষের থেকে। তীর্থঙ্কর ফের মন্ত্রোচ্চারণ শুরু করলেন।
ঘোর রবাং মহারৌদ্রিং শশান লয় বাসিনিং বালার্ক মণ্ডলাকার লোচন তৃতীয়াম্বিকাং দত্তরাং দক্ষিণ ব্যাপী মুক্তলম্বী কচোচ্চয়াং শবরূপ মহাদেব হৃদয় পরি।
আচমকাই শিশুটিকে কোলে নিয়ে কাঁধে ফেলল কালপুরুষ। খসখসে গলায় কি যেন বলল বোঝা গেল না। তীর্থঙ্করের মনে হল ওর উদ্দেশ্য হয়তো সফল হতে চলেছে। বিদায় নেবে কালপুরুষ, বিদায় নিত হয়তো, কিন্তু হঠাৎ পড়ে উঠে বসে হাওমাও করে কেঁদে উঠল কালপুরুষের হাত ধরে। গা থেকে চাদর খসে গেছে, পেটটাও স্বাভাবিক, সম্পূর্ণ নগ্ন পরি, কিন্তু সেদিকে হুঁশ নেই। এই দৃশ্য কল্পনা করতে পারেনি তীর্থঙ্কর। এটা কি হচ্ছে? পরি বাধা দিচ্ছে ওকে যেতে, কেন? বাচ্চাটার মায়া, কিন্তু ওটাকে তো ছুঁয়েও দেখছে না। এরকমটা হতে পারে না, প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো কালপুরুষ নারীতে আসক্ত হয়, তাও কামে আসক্ত, কিন্তু নারী হয় না, সে যা করে ঘরের মধ্যে করে, তার উপর কালপুরুষের প্রভাব থাকে, তাই কিছু অসংলগ্ন কাজ করে। কিন্তু এটা কি? এরকম হওয়ার কথা আদৌ নয় প্রকৃতির নিয়ম অনুযায়ী। তবে কি নিয়মের বাইরে কিছু ঘটে গেছে যেটা তীর্থঙ্কর এখনো বুঝতে পারছে না? বিদ্যুৎ খেলে গেল তীর্থঙ্করের শরীরে, তবুও সে মন্ত্র পাঠ করতে থাকলো জোরে জোরে।
সুখ প্রসন্ন বদনাং স্মিরানন সরুহাং সঞ্চিন্তয়েত কালিং ধর্ম কামার্থ সিদ্ধি সমৃদ্ধিদাং সীতক বসনে ধৃতু রিপুরসনে যোহি গদয়াতি সতাম ইয়ুতম প্রণত দয়াদরি কালে হিত্বরি জয় শিব সুন্দরী পাহি সুতম পাশাং কুসুমসি হেতং প্রবহসি হংসি।
কান্নায় ভেসে যাচ্ছে মেয়েটা, কিন্তু তীর্থঙ্কর তবুও থামল না।
বিরজ চতুষ্টৈ বিবিধ কনক ময় কলশ বৈষ্ণপন মার্জরিতম কমল গরুড়ি করে ধৃতস্করি জয় শিব সুন্দরী পাহি সুতম।
প্রিয়াংশু তীর্থঙ্কর দা
প্রিয়াংশু, সে কে? নীল কে? প্রিয়াংশু,
নীলের দৃষ্টি শূন্য। সে কেবল মাথা নাড়তে পারল বোঝাতে যে সে চেনে না অমন কাউকে।
আমি বলছি ওই দেহটা প্রিয়াংশুর ছিল, প্রিয়াংশুর ছিল, ও জলে ডুবে মারা যায়। আমি
যেন ছটফট করে উঠল কাল পুরুষ। পরি তাড়াতাড়ি বলল,
ওর সময় হয়ে এসেছে, এখানে আমাকে যেতে দিন, ওর সাথে আমাকে যেতে দিন, আমাকে আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন না। ওকে আটকাতে পারবেন না, কিন্তু আমাকে পারবেন। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমাকে
বুঝেও যেন সবটা বুঝছে না তীর্থঙ্কর বলল,
কে প্রিয়াংশু, আর পরি তুমি কোথায় যেতে চাও? ওই জায়গা তোমার আমার নয়, ওটা অপদেবতার জগৎ, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এটা তুমি করতে পারবে না।
প্রিয়াংশু আমার প্রথম ভালোবাসা ছিল, আমি জানতাম না ও বেঁচে নেই, আমাদের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু একবার হারিয়েছি, হারিয়ে আবার পেয়েছি, ওকে আমি হাত ছাড়ব না, একবার ছেড়েছি তাতে ওর অমন ছন্ন যারা অবস্থা হয়েছিল, অমন দোষে হয়তো হয়তো আমার দোষে ও অকালে চলে গেছে, কিন্তু প্রকৃতি আমাদেরকে ফের মিলিয়ে দিয়েছে, আমাদেরকে মিলিয়ে দিচ্ছে, আমি হাত চোখ করছি,
আর নীল তোমার সংসার,
সংসার ও সব জানত, কাল পুরুষ জাগানোর ফল কি হতে পারে ও সব জানত, সব বলেছিল ওকে ওই লোকটা, আমার বিপদ ও জানত, ওর বইয়ের জন্য, ওর বই বের করার জন্য তো
সঙ্গে সঙ্গে একটা আগুনের হলকা এসে জোর এসে দিল যেন নীলকে, কারেন্ট শকের মতো ছিটকে পড়ল বাইরের ঘরে। সেই মুহূর্তে ফের প্রলয় এলো ঘরটায়, যেন সব লণ্ডভণ্ড হয়ে যাবে, পোড়া গন্ধে ম ম করতে লাগলো সব, দুলতে লাগলো সব, অন্ধকার হয়ে গেল চারপাশ, ঘরের তাপমাত্রা আচমকাই বেড়ে গেল চুল্লির মতো, ধড়াম করে জানলা ভেঙে পড়ার আওয়াজ হলো। নীলকে পরদিন সকালে হাসপাতালে ভর্তি করা হলে দুদিন বাদে সে মারা যায়। পাগলের মতো চিৎকার করত আর ক্ষমা চাইত যেন কার কাছে। তীর্থঙ্কর ওর অন্তিম সময় পাশে ছিল, ওর মুক্তি লাভের জন্য প্রার্থনা করেছে। পরীকে সে রাতে আলো জ্বলে ওঠার পর আর পাওয়া যায়নি, কালপুরুষ ওকে নিয়ে গেছে, বা বলা ভালো ওর পুরনো ভালোবাসার কাছে ফিরে গেছে। কোথায় কিভাবে ওরা থাকবে জানে না তীর্থঙ্কর, প্রকৃতি ওদের এই নিয়ম ভাঙা মেনে নেবে কিনা তাও জানে না। তবে এটুকু বিশ্বাস হয়েছে প্রিয়াংশু আর পরীকে দেখে, ভালোবাসা অনেক কিছু বদলাবার ক্ষমতা রাখে।
তার জীবন হবে কুল বিছানায় শিয়রে রেখে, আগলে তোকে রাখবো দেখি মেঘ বাতাসের আদর মেখে, তবু যদি সব ভেঙে দিস বাইতে না চাস উজান পথে, চাষুজন পথে সেই নিষেধ ঠিক কোনদিন বাষ্প হবে রে।